পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
ডরের 74তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে কিপ্রিয়া। শুরু হলো ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের 74তম পর্ব আমরা ধারণ করেছি সাবারের কোন একটি গোপন জায়গায়। আজকে ডরে চারজন অতিথি রয়েছেন, সিয়াম, আলিম, সজল এবং শান্ত। সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, শুক্রবারের রাত পড়ে গিয়েছে, যদিও আমরা বলি বৃহস্পতিবার রাত 12টায়। প্রিয় শ্রোতা, আমরা ডরের মূল পর্বে যাবার আগে আপনাদেরকে সাউন্ড বাইট শোনাতে চাই সুমন এবং রেহানের অন দ্য স্পটে যাওয়ার।
The 74th journey of Dor begins thus.
হ্যাঁ, সেই সাথে আমরাও আছি। আর কি বলবো, গত সপ্তাহে কথা দিয়েছিলাম কোন একটা হন্টেড প্লেস আবারও নিয়ে যাবো আপনাদের।
এবং সুমন প্রত্যেক সপ্তাহে কথা দিয়ে কথা রাখে।
হ্যাঁ, তোর যতদিন আছে আমরা যতদিন আছি, অন্তত আর কোনো কিছু কথা দিয়ে কথা রাখতে পারি না পারি, এটা রাখতেই হবে, এটা আসলে বাধ্য।
যেমন আমরা এই সপ্তাহে একটু একটু অন্যান্য ব্যস্ততা সবকিছু মিলিয়ে আমরা কিন্তু এবার SMS আর কমেন্ট কালেকশনটা আমাদের এবার করা হয়ে ওঠেনি।
দূরে আরো কিছু স্পট আছে আমাদের, যেটাতে যাওয়ার প্ল্যান রয়েছে। খুবই অল্প সময়ের মধ্যেই আমরা হয়তো পৌঁছে যাবো, তবে আপাতত আমরা সাভারে যাচ্ছি। বাংলাদেশের আমরা অলমোস্ট 80% প্লেস ঘুরে ফেলেছি, মানে অবশ্যই হন্টেড।
এবং আমাদের উচিত শুধু আমরা না, অনেকেই ঘুরতেছি জানি।
হ্যাঁ,
সবাইকে এই সাজেশনটা দিব যে এখানে লজ্জার কিছু নেই, আপনাদের যদি ঘুরতে ভালো লাগে আপনারা ঘুরবেন, পুরো দুনিয়া ঘুরবেন। আমরা হয়তো দেশের ভিতরে হন্টেড প্লেস খুঁজে বের করছি, আপনারা নিজ উদ্যোগে হয়তো বিদেশে গিয়ে হন্টেড প্লেস খুঁজে বের করবেন।
আমরা হন্টেড প্লেস গুলো বের করে দিচ্ছি, আপনারা যান সেগুলোতে দেখেন, নিজেরা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করেন।
আসলে এটা তো অ্যাডভেঞ্চার, আমাদের যাইতে ইচ্ছা করছে আমরা গেছি, এখন আমাদের দেখা দিচ্ছে অনেকের ইচ্ছা করতে পারে, আমরা তো তাদের বাধা দিতে পারি না।
না, আমরা বাধা দিতে চাইও না, এটা সবার স্বাধীনতা আছে যে কোনো জায়গায় যাওয়ার, যদি না কারো অন্য কারো ক্ষতি হয়ে যায়। আর যেমন আমরা এই যে দেখেন অনেকক্ষণ ধরে গেজাচ্ছি, কেন গেজাচ্ছি? আজকে আমি আর রেহান জানি আমাদের বাসে উঠতে হবে না, সিএনজি নিতে হবে না, রিক্সায় উঠতে হবে না, কারণ আজকে আমাদের অফিসের গাড়ি আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আজকে আমরা খুব মানে রাজার মতন,
এটাই বলতে যাচ্ছিলাম যে একটু রাজার হলে আজকে যাবো। আজকে কোনো একটা টং দোকানে যখন থামবো তখন অবশ্যই টং দোকান থেকে এরকম প্রশ্ন আসবে, চা চা খাবেন, কারণ আমরা গাড়ি দিয়ে নামবো।
হ্যাঁ, সেটাই তো। যাই হোক, চল এবার আর চা খেয়ে উঠবো না, বুঝছিস? কারণ হচ্ছে আমার চিন্তা হচ্ছে যে এই শীতের মধ্যে রাস্তায় যেতে কোনো একটা দোকান যদি মানে রাস্তার আশেপাশে খোলা জায়গায় মানে খোলা থাকে, ঠান্ডার মধ্যে বসে চা খেতে,
সেইরকম তো ভালো একটা বুদ্ধি দিছিস। চল দোস্ত, আর দেরি না করে গাড়িতে উঠে যাই।
হ্যাঁ, গাড়িতে ওঠার আগে তুই মনে ভুলে গেছিস তোর মানে গত পর্বে একটা কথা বলার ছিল, মানে একটা ঘটনা তুই সবার ঘটনা শুনতে শুনতে এক পাকে তোর ঘটনাটা শুনে ফেলবে। অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সাভারে, যেখানে আজকের স্পট।
ওকে, অবশেষে আরো একবার
কথা দিয়েছিলাম না গত সপ্তাহে যে কোনো একটা হন্টেড প্লেস থেকে আবারও আপনাদের সাথে যোগাযোগ করব।
অফকোর্স,
তো সময় কিন্তু এসে গেছে এবং আমরাও এসে গেছি।
রাইট, আর আমাদের সাথে আমাদের অতিথিরাও চলে এসেছে, আর আমাদেরকে আজকে যে ইনভাইট করেছে এই অসাধারণ স্পটে, সেই স্পটের ইনভাইটারকে দিয়ে আমরা শুরু করতে পারি আজকে, তাই না?
হ্যাঁ, তবে এতটুকু বলি যে আমরা কিন্তু এবার ঢাকা থেকে একটু বের হয়ে গেছি, যদিও খুব বেশি বাইরে বের হয়নি। বুঝেই গেছেন এই মুহূর্তে যে আমরা কোথায় আছি, সেই সাভারে আছি।
রাইট,
এবং একটা বিষয় ক্লিয়ার করে দিই, সাভারের যেই জায়গাটাতে আমরা আছি একটা স্কুল কম্পাউন্ডের পাশে। আমরা স্কুলটা এমন একটা এলাকাতে আছে, একটা মাত্র স্কুল আছে, আমরা যদি এলাকাটার নামও বলি সবাই নোটিস করে নিবে যে এটা কোন স্কুল, কিন্তু আশেপাশের একটা গ্রামের নাম বললো নোটিস করে ফেলবে যে এটা কোন স্কুল।
মানে এটা যথেষ্ট মানে রেয়ার একটা স্কুল, মানে আশেপাশের স্কুল খুব কম, তাই এই স্কুলটাকে সবাই চেনে একটা ল্যান্ডমার্ক হিসেবে।
তবে এতটুকু বলে রাখি, স্কুলটা একটা হচ্ছে 1-10 পর্যন্ত ক্লাস রয়েছে, অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক দুটো মাধ্যমেই এখানে কমপ্লিট করা হয়। তো স্কুলটার আশেপাশে আরো কিছু বর্ণনা যেটা দেয়, সেটা যে ইনভাইট করেছে তার কাছ থেকে বর্ণনাটা শুনি, কি বলিস? তবে বরাবরের মতো আজও শীত বেশ ভালোই রকম,
একদম যাকে অবশ্যই সুমনের তো তার সুবিধা আছে, চার পাঁচটা জ্যাকেট আছে ওর, আমি তো একটাই।
আচ্ছা, যাই হোক, চেষ্টা করি তোর জ্যাকেট লাগবে না, যে ঘটনা আজকে শুনবো আশা করি এই ঘটনা শুনেই তুই। ওকে, তো তাহলে আমরা একটু পরিচয় পর্বে চলে যাই, যে আমাদেরকে ইনভাইট করে নিয়ে এসেছে সাভারের কোন একটা গ্রামে আমরা আছি, তার নামটা একটু জানি।
আমি সাইফুল ইসলাম সিয়াম, আমি সাভারে থাকি, ইন্টার ফার্স্টে লিজেন কলেজ, আর এটা সাভারেই, কিন্তু স্কুলের নাম কিংবা প্লেসের নামটা আমি উল্লেখ করতেছি না। তো আমি সরাসরি ঘটনা,
আমরা ঘটনায় যাওয়ার আগে সিয়াম ভাই যেটা একটু জানতে চাই, যে স্কুলটা যতটুকু আমরা দেখলাম, স্কুলটার এক পাশে কবরস্থানের মতো দেখা
যাচ্ছে, কবরস্থান দেখতেছেন তো?
ওকে, আর হচ্ছে তাহলে আমাদের পেছনের দিকে যে অংশটা সেটা হচ্ছে যে মাধ্যমিক স্কুলের বিল্ডিংটা, সামনেটা হচ্ছে প্রাইমারি। ওকে, যারা শুনছে ডর বুঝতেই পারছে যে আমরা এমন একটা স্কুলে আছি যেটা বেশ খোলামেলা একটা স্কুল, এবং দুই পাশে দুটা সেকশন রয়েছে, একটা মাধ্যমিকের একটা হচ্ছে প্রাথমিকের, এবং আমরা মাধ্যমিকের কাছাকাছি আছি। এক পাশে রয়েছে কবরস্থান এবং আরেক পাশে যেটা দেখতে পাচ্ছি কিছু বাড়ি ঘর দেখা যায়। তো এই হচ্ছে আমাদের স্পটটার মোটামুটি
ভিজুয়াল ডেসক্রিপশন আর কি। বাট ইয়াস, এখানে আসার অবশ্যই ভ্যালিড কোনো কারণ আছে, তাই না সুমন?
অফকোর্স কারণ আছে, এবং সিয়ামি সেই কারণটা আমাদেরকে এক এক করে বর্ণনা করবে, আর যারা আছেন প্রত্যেকের ঘটনা তো এক এক করে আমরা শুনবই। তো আমরা সিয়াম ভাইকে দিয়ে শুরু করি। সিয়াম ভাই, প্রথমে আমরা একটু স্কুলটাতে কেন আসলাম, কেন নিয়ে আসলেন আমাদেরকে এখানে, এটা একটু বল।
স্কুলে অনেকেই অনেক কিছু ফেস করে, তো প্রতিনিয়ত না ঘটলেও মাঝে মাঝে অনেকেই অনেক কিছু ফেস করে, তো মূলত এর জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি। আমি
অনেক কিছু বলতে,
যখন রাস্তা দিয়ে মানুষ যায় অনেকে অনেক কিছু শুনে, অনেক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায়, যেমন স্কুল থেকে অনেক ধরনের আওয়াজ হয়, অনেকে চিৎকার করতেছে, অনেক কিছু, অনেক বিকট বিকট অনেক শব্দ শোনা যায়। আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গাটা থেকেই অনেক বিকট বিকট শব্দ শোনা যায়।
সামনের শব্দ বলতে কি, শব্দটা কি পাশবিক শব্দ নাকি কেউ শুনতে পায় যে ক্লাস চলছে তখন, তখন যে ধরনের চিৎকার চেঁচামেচি হয় সেগুলো
না? সেগুলো
চিৎকার চেঁচামেচি,
বাচ্চাদের চিৎকার চেঁচামেচি না, যে শব্দগুলো হচ্ছে অনেকে মানে আর্তনাদ টাইপের কিছু একটা চিৎকার করে। অনেক সময় শোনা যায় যে ডাকতেছে যে আয় আয় এদিকে আয় ভিতর আয়, আমি তোর জন্য ওয়েট করতেছি, এরকম কিছুও শোনা যায় মাঝে মাঝে অনেকে বলছে। এর জন্য অনেকেই রাস্তা দিয়ে যেতে চায় না, রাস্তায় একা একা অনেকে
ভয় পায়।
তো রাতে মানুষজন খুব কমই চলাচল করে এই রোড দিয়ে, আর দিনের বেলা এর কোনো বিন্দু মাত্র শব্দ নাই যে মানে এইখানে যে কোনো কিছু হয়, এরকম কোনো
একটা হন্টেড প্লেস এখানে দিনের বেলা কেউ
চিন্তাও করতে পারবে না। একবার যা ঘটে, এটা বেশি না 5-6 বছর আগের ঘটনা, একটা পাগলকে নিয়ে। তো পাগলটা কি হয়, তিনি স্কুলেই থাকতো, ঠিক এই জায়গায় তিনি শুয়ে থাকতো রাতে। তো যা হয়, তার একটা মানে অভ্যাস ছিল কি, তিনি বছরে 6 মাস পাগল থাকতো এবং 6 মাস ভালো থাকতো। যখন তিনি পাগল থাকতো তখন তিনি স্কুলটাতে এসে ঘুমাতো, যেই জায়গায় আমরা এখন বসে আছি। তো হঠাৎ একদিন আশেপাশের লোকজন তার চিৎকার শুনতে পায়। তো লোকজন যখন দৌড়ে আসে, এসে দেখে যে উনি সেন্সলেস হয়ে পড়ে আছে। তো যখন তাকে সুস্থ করা হয়, তখন যা ঘটে, তিনি চারদিকে কিছু একটা পাগলের মতো খুঁজতেছে। তো
মানে উনাকে সুস্থ করা করা হয় বলতে কি এখান থেকে নিয়ে যাওয়া না, এখানেই পানি,
ওখানে পানি দিয়ে প্রাথমিক চিকিৎসা করে সেখানে সুস্থ করা হয়। তিনি চার থেকে পাগলে
দেখা গেছে যে সুস্থ হয়ে উঠে কিশোরটা খুঁজে
বেড়ে, কিশোরটা খুঁজতেছে, লোকজনের তো আগ্রহটা বেড়ে যায় যে তিনি কি খুঁজতেছে। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কি খুঁজতেছো তুমি বা তুই কি খুঁজতেছিস, তখন তিনি বলে যে এখানে মানুষগুলো কোথায়, আমি যে মানুষগুলোকে দেখলাম। তো লোকজন বলতেছে যে কিসের মানুষ, এখানে তো কোনো মানুষজন ছিল না। তো বলতেছে এই যে এখানে যে খাটিয়া রেখেছিল, তো লোকগুলাকে যে দেখছিলাম। তো সবাই বলছে কি হয়েছে ঘটনাটা খুলা বল। তো উনি যা বললো সেটা হচ্ছে তিনি ঘুমিয়েছিল, যা দেখলো দূর থেকে কিছু লোক আসতেছে, সারা যুব পড়া তারা খাটিয়াতে করে একটা লাশ নিয়ে আসতেছে, লাশটা স্কুলের মাঠের সামনে রাখলো। রাখার পরে যেটা হলো তিনি ওনাদের দেখতেছে, কিছু বলতে পারতেছে না যে এগুলো কারা, এখানে রাস্তা কি কেন এত রাতে। ওনার একটা ভিতরে একটা কনফিউশন তৈরি হলো যে এখানে এত রাতে কেন আসবে। তো যা দেখলো যে লাশটাকে তারা আঙুল দিয়ে ছিঁড়তেছে, লাশটার বুক পিঠ শিকলা মুখ বড় বড় নখ দিয়ে ছিঁড়তেছে। তো তিনি এটা দেখে চিৎকার দিয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো লোকজনকে এটা বলার পরে লোকজন বিশ্বাস করে না, যেহেতু পাগল ও কি তোর কথা
স্বাভাবিক
বলতে পারে। তো অনেকে আবার বিশ্বাস করে যেহেতু সেন্সলেস হয়ে পড়ে গেছে, ও তো কখনো এরকম করে না, হঠাৎ করে যেহেতু করছে অনেকে বিশ্বাস করে না। তো এর কিছুদিন পরে যা হয় যে লোকজন ওনার চিৎকার শুনে আবার সেখানে দৌড়ে আসে। তো আসার পরে যা দেখে যে তিনি মাটিতে পড়ে আছে, তার মুখ দিয়ে সাদা ফেনা জাতীয় কিছু বের হচ্ছে, আর তার ঘাড়টা ভাঙা অবস্থা এবং বুকের মধ্যে বেশ কিছু আঁচড় লক্ষ্য করা গেছে। আঁচড়টা এমন কোনো কুকুরেরও না, কোনো বিড়ালেরও না, আবার কোনো
মানুষেরও
না, জানোয়ার টাইপের, মানে এরকম টাইপের কিছু।
মানে এটা কতদিন পরে ঘটেছে, প্রথমবার যে ঘটনাটা ঘটলো এর কিছুদিন পরেই ঘটনা,
তিন দিন পরে এই ঘটনাটা ঘটেছে। তো ওই অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। এটা
যে জিনিসগুলো স্কুলটাকে আরো হন্টেড করে তুলেছে,
তারপরে অনেকের মনে অনেক ভয় সৃষ্টি হলো। তো এরপর থেকে স্কুলে রাতে কেউ আর থাকে না। তো এটা গেল স্কুলের ফার্স্ট কাহিনী ছিলা। আর সেকেন্ড কাহিনী যেটা সেটা হচ্ছে চাচা আর ভাতিজা হঠাৎ লোডশেডিং হয়েছে রাতে। তো রাত প্রায় তখন 12টা 1টা বাজে। তো চাচা আর ভাতিজা দুজনই আসছে, যে আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন এই যে প্রাইমারি সেকশনটা, ওখানেই তারা দুজন বসে ছিল।
অনেক সময় মানে গ্রীষ্মকালে যেটা দেখা যায় গরমের মধ্যে কারেন্ট চলে গেলে একটু গ্রামের মধ্যে বাইরে বেরিয়ে একটু হাওয়া বাতাস
এরকম এরকম টাইপের কিছু। তো চাচা কি করছে, তিনি সিগারেট খাচ্ছিল। তারা দুজন যা দেখতেছে যে একটা ছেলে, ছেলেটা অনেক কালো, তো ছেলেটা স্কুলের দিকে যাচ্ছে, এই যে আমরা যেখানে বসে আছি ঠিক এই জায়গায় আসতেছে। আর তার সাথে ছিল একটা ছাগল টাইপের কিছু, যেটা প্রায় একটা গরুর সমান লম্বা হবে, কিন্তু সেটা ছাগল গরু না। আর তার যা
আকারে খুবই অদ্ভুত,
আকারে খুবই অদ্ভুত। যা হয় সেটা হচ্ছে ছাগলের যে পাতা ছিল সেটা ছিল একটু অস্বাভাবিক, তার যে পায়ের যে গিটগুলো ছিল, মানে আমরা বলি পা থেকে হাঁটু পর্যন্ত, সেটা ছিল ডাবল। আর যখন ওখানে লাইট মারছে তখন যা দেখলো যে এই যে দেওয়ালটা ভেদ করে ওই পাশে চলে যায়,
মানে দেওয়ালের ভেতরে ঢুকে গেছে।
হ্যাঁ, দেওয়ালের ভেতরে। এটা কিন্তু কোনো মানুষের পক্ষে আসলে সম্ভব,
মানে মানুষ কেন, পশু পাখির পক্ষে তো এটা
কখনোই সম্ভব না,
মানে স্বাভাবিক জিনিসের পক্ষে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা ভেদ করে চলে গেছে। তো এটা দেখে তো চাচা আর ভাতিজা দুজনে চিৎকার, কি হলো কি হলো এটা। তো এরপরে মানুষজন প্রায় অনেকে জমে গেছে, যেহেতু কারেন্ট চলে গেছিলো মানুষ মোটামুটি সজাগ ছিল। অনেকে আসার পরে এই ঘটনাটা বলে। তো আসলে এটা বিশ্বাস করে নেয় এর জন্য, কারণ এর আগে এরকম রিলেটেড কিছু ঘটনা পাগলটাকে নিয়ে ঘটেছিল। তো এর জন্য এই প্লেসটা এত বেশি হন্টেড হয়ে
গেছে। মানে অনেক করে কম বেশি দেখা গেছে যে এই ঘটনাগুলো ঘটার পর অনেকেই বিশ্বাস করতে শুরু করে দিয়েছে কিছু একটা
কিছু একটা আছে।
এরপর থেকেই মোটামুটি স্কুলটা একটা হন্টেড এর তকমা পেয়ে গেছে,
হন্টেড। হ্যাঁ হ্যাঁ। তো এই ছিল স্কুল রিলেটেড ঘটনা। আমি তো জাস্ট আপনাদেরকে দুইটা ঘটনা বললাম, আরো এই এলাকার লোকের মুখে আরো অনেক ঘটনা প্রচলিত আছে স্কুলটা সম্পর্কে। তো
আমার গ্রামে আমি যে স্কুলে পড়তাম তার সাথে অনেকটাই মিল আছে স্কুলটা।
আর আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে স্কুলটাতে কিন্তু রাতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু দিনে আরো অনেক সুন্দর দেখা যায়। আরো এখানে যেহেতু আশেপাশে কোনো স্কুল নাই, তো অনেক বাচ্চারাই অনেক দূর দূরান্ত থেকে এসে মোটামুটি এই স্কুলটাতে
পড়াশোনা করছে।
তো এই জন্যই আসলে মূলত স্কুলের নামটা
না ইম্পসিবল, আমরাও সেটা চাই না যে স্কুলের নামটা কোনোভাবেই। কিন্তু আমরা যতটুকু জেনেছি আপনার কাছেও এর আগে শুনেছি আমরা, অন্তত স্কুলটাতে দিনের বেলা কোনো ধরনের কোনো কিছু অ্যাক্সিডেন্ট ঘটে না, এবং স্কুলের কোনো স্টুডেন্টের সঙ্গে কোনো ধরনের কোনো
সকালবেলা?
ওকে, এটাই হচ্ছে সবচেয়ে মানে একটা আমাদের খুশির সংবাদ যে আসলে দিনের বেলা স্কুলটাতে আজও পর্যন্ত কোনো ধরনের কোনো কিছু অ্যাবনর্মাল ঘটেনি। এটা হচ্ছে নিঃসন্দেহে একটা ভালো ঘটনা। তো যাই হোক, আরো কিছু ঘটনা সিয়াম ভাই আপনার আছে যেটা আপনি শেয়ার করতে চান, তো এই মুহূর্তে আমরা কোন ঘটনাটা শুনতে পাই?
আমার বাসা নিয়ে একটা ঘটনা আছে। আমাদের বাসাটা, এটা বলে রাখা ভালো যে আমাদের বাসাটা যেখানে করা হয়েছিল তার নিচে তিনটা কবর আছে, তিনটা কবর আছে, তিনটা কবর উপরে বিল্ডিংটা স্থাপিত হয়।
তো বিল্ডিংটার উপরেই আছে।
হ্যাঁ, এটা আসলে আমাদের বাসার যে ভাইয়ালা ছিল তিনি জানতো না এটা।
আচ্ছা,
প্রথমে দুইতলা স্থাপন করা হয়, তারপরে আরো তিনতলা মানে পাঁচতলা, তোলা এখন আছে যেটা। তো যখন দুইতলা ছিল তখন যা হইতো, বিল্ডিং এ যারা দুইতলায় থাকতো তারা যা ফেস করতো যে ছাদের উপরে কেউ নুপুর করে নাচতেছে, তারপরে কেউ ঢোল বাজাইতেছে, তারপরে মানুষজন হাসতেছে, তো এরকম টাইপের কিছু শুনতো তারা। আবার সিঁড়ি দিয়ে কেউ নামতেছে, অনেকে অনেক কমপ্লেন করতো বাড়িওয়ালাকে। তো বাড়িওয়ালা তখন থাকতো না বিল্ডিং এ, তারা ঢাকা থাকতো। এটা বাড়িওয়ালা বা ভাড়াতে কেউ বিশ্বাস করতো না যে তারা হয়তো বা মনের ভুল এটা ওতে। তো বিল্ডিংটা যখন পাঁচতলা করা হয় তখন প্রবলেম গুলো আরো বেশি বেড়ে যায়। প্রবলেম গুলো হয় এমন যে যারা বিশেষ করে চারতলায় থাকে তাদের সাথে এই জিনিসগুলো বেশি ঘটে। তারা যা ফেস করে তা হলো যে রুমের মধ্যে কেউ হাসতেছে, নুপুর করে কেউ হাসতেছে
নিজেদের রুমে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানের সামনে কেউ ফিসফিস করে কথা বলছে, এটা শুনে অনেকে ঘুম ভেঙে যায়, কিন্তু দেখে কিছুই নাই।
মানে আমি বুঝলাম না, একটু ক্লিয়ার হয়ে বিষয়টা, এরকম মানে ঘুমিয়ে আছে কেউ কিন্তু হঠাৎ করে তার মনে হলো যে কেউ এসে কানের সামনে কিছু বলছে,
কেউ কিছু বলছে,
ঘুম থেকে উঠে দেখছে না কিছু নেই,
কিছু নেই। এটা কিন্তু আগে দু একটা রুমে হতো, কিন্তু ইদানিং প্রত্যেকটা রুমে রুমেই এরকম হয়। কয়েকটা রুম ব্যতীত প্রায় প্রত্যেকটা রুমেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আর একটা ঘটনা যেটা হচ্ছে, আমাদের বাসায় যে বাড়িয়ালি তার সাথে সেদিন তিনি আবার জানলাটা ওপেন করেই ঘুমাইছে।
আপনি বলছিলেন ওনারা ঢাকায় থাকে
না, পাঁচতলাটা যখন করা হয়েছে তখন তিনি ওনারা তিনতলায় শিফট করে। যা হয় তিনি একদিন জানলা খুলে ঘুমিয়ে বসে আর বাড়িয়ালা তিনি পাশের রুমে ছিল। তো তখন প্রায় আনুমানিক 12টা 12:30, তো জানলা খুলে ঘুমাইছিল। তখন তিনি যা দেখলো যে বাহির থেকে দুইটা ছোট বাচ্চা আকৃতি কিছু একটা উড়ে তার রুমে আসলো,
এই জানালা দিয়ে ঢুকে,
জানালা দিয়ে ঢুকে গেছে।
কয়তলায়? পাঁচতলায় ছিল তখন,
না তিনতলায় ছিল, তিনতলায় ছিল। তো ঢুকে গেছে, ওনার বুকের ওপর বসে গলা চেপে ধরছে, তিনি চিৎকার করতে পারতেছিল, মানে অনেকটা বুবা ধরলে যেমন হয়, অনেকে বলতে পারেন যে এটা বুবাই ধরছে। বাট ঘটনাটা হচ্ছে এমন, তো যখন তিনি চিল্লাইতে পারতেছেন না বা কিছু করতে পারতেছে না, তখন যা হয়েছে বাড়িওয়ালা যে ছিল তিনি হঠাৎ করে আসছে, তিনি তো কিছু জানতো না, তিনি হঠাৎ করে এসে দেখে সেম অবস্থা। যদি বুবা ধরতো তাহলে কিন্তু অন্য একজন মানুষ সেটা দেখতো না।
মানে উনি এসে কি দেখছে? বাড়িওয়ালার রুমের ভিতরে ঢুকে ওই বাচ্চাগুলো,
বাচ্চাগুলো ওই বাড়িয়ালির গলা চেপে ধরে রাখছে। বাচ্চা দুটা ছিল ছোট ছোট, বাড়িওয়ালা এটা দেখে তো বাড়িওয়ালা বলে কে করা, তো এটা বলার সাথে সাথেই বাড়িওয়ালিকে ছেড়ে দেয়। পানি টানি দেওয়ার পরে
বাচ্চাগুলো কোথায় যায়?
বাড়ি ভ্যানিশ হয়ে যায়, বাড়িওয়ালি
ওই বাড়িওয়ালার চোখের সামনেই
ভ্যানিশ হয়ে যায়। তো বাড়িওয়ালিকে যখন পানি টানি খাওয়ানো হয়, সুস্থ করা হয়, তারপরে তিনি মোটামুটি সুস্থ ছিল। তো এই সিজনটা ছিল হচ্ছে আপনার বর্ষার একটা সিজন, তো তখন তো মাঝে মাঝে বৃষ্টি হয়। তো একদিন দুপুরে বৃষ্টি হচ্ছিল, তো বাড়িওয়ালি কি করে ছাদে যায়, ছাদে যায় গোসল করার জন্য, বৃষ্টিতে গোসল করবার জন্য। তো তিনি ছাদে যাওয়ার পরে যা দেখে, যেই দুইটা জিনিস তার গলা চেপে ধরে রাখছিল সেই দুইটা জিনিস রেলিং এর উপর দিয়ে হাঁটতেছে।
দিনের বেলা,
দিনের বেলা, তখন দুপুর দুইটা বা একটা এরকম হবে, তো বৃষ্টি পড়ছিল। তো এটা দেখে বাড়িওয়ালি চিৎকার দেয়, চিৎকার দিয়ে পড়ে যায়। তো বাসার যখন অন্যান্যরা আসে তখন বাড়িওয়ালি এখান থেকে নিয়ে যায়। তারপরে আর কি বাড়িওয়ালি ঘটনাটা সবাইকে বলে, আগের ঘটনাটা কাউকে বলে নাই, কিন্তু যখন চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেছে তখন আগের ঘটনাটা
মোটামুটি পুরো বিল্ডিং এ সবাই
জেনে যায়। তারপরে এমন আরো অনেক ঘটনা ঘটে যে যদি চারদিকে জানলা দরজা অফ রাখা হয় আর যদি কোনো বাতাসও না থাকে, একটা দরজা কিন্তু কখনোই খুলবে না, যদিও বা চিৎকানি খোলা রাখা হয় দরজা। তো এমন হয় যে মাঝে মাঝে কয়েকটা রুমে এমন হয় যে জানলা দরজা অফ, বাতাস নাই, কিন্তু দরজা অটোমেটিকলি একা একা খুলে যাচ্ছে, আবার অটোমেটিকলি একা একাই বন্ধ হয়ে যাচ্ছে।
লাইক বাতাস থাকলে যেরকম বাতাসে দুলতে থাকে এরকম হচ্ছে?
এরকম না, মানে
হঠাৎ করে লেগে যাচ্ছে আবার খুলে যাচ্ছে,
খুলে খুললো, খোলার পর 10 সেকেন্ড সেটা খোলাই থাকতো, তারপর 10 সেকেন্ড পর একা একাই বন্ধ হয়ে গেল। তারপরে আরেকটা ঘটনা যেটা হচ্ছে আমার বোন ফেস করে, সেটা হচ্ছে দুপুর বেলা আমার বোনের নাম সাইমা, ও একটা কারণে তখন কয়েকটা আনুমানিক দুপুর 12টা, তো ও যা ফেস করে ছাদের উপরে যায়, আমাদের ছাদে যে কোনাটা আছে রেলিং এর পাশে দেখে কিছু একটা দাঁড়ায় আছে, সেটা মোটামুটি প্রায় লম্বা, ও বিও নিতে পারেনি, জাস্ট এটা বলছে যে এটা লম্বা ছিল, উল্টা পাশে ঘুরে হাতের মধ্যে কি যেন মানে খেলা করছে ওটা দিয়ে। তো তার বিবরণটা ও যেভাবে দিল সেটা ছিল পুরোটাই সাদা কাপড় পরে আর কি। তো এটা দেখে আমার বোন, ও তো ছোট বেশি বড় না, তো ও এটা দেখে চিৎকার দেয়, চিৎকার দিয়ে ওর একই অবস্থা সেন্সলেস হয়ে যায়। আমরা যখন সবাই উপরে আসি মানে তখন ওই ঘটনাটা বলে যে আমি এটা এটা দেখছি, কিন্তু ছাদে যখন আসি তখন ছাদে এসে দেখি কিছুই নেই, ছাদে আসার পরে দেখে লোকেরা মানে
আপনার বোন এটা ছাদেই দেখে,
ছাদেই দেখেছে, তো ছাদে দেখে কিছুই নেই। তো এটা গেল। তারপরে আরো এমন কিছু ঘটনা ঘটে যেটা হচ্ছে আমার এক দাদা আছে, মানে চাকতালানি দাদাই বলি, তো তিনি রুমের মধ্যে একা একাই থাকে, তো তিনি যা দেখছে একদম শুয়ে আছে, তো সেদিন আবার উনি পর্দা টেনে দেয় নাই, দেখতেছে যে কিছু একটা আসছে, উনি কিছু একটা এসে জানালাটা ধরলো, মানে বাহিরের জানালাটা গ্রিল না, গ্রিল তো ভিতরে, জানালাটা ধরলো এবং দাদার দিকে তাকিয়ে আছে। দাদা অনেক সাহসী, তো দাদা বললো কি কি চাস, তো দাদাকে বলতেছে যে না তোদের দেখতেছি তোরা ভালোই থাকিস, মানে এরকম টাইপের কিছু একটা দাদা আমাকে যেভাবে বলছে ওনার সাথে কথা বলতেছে। তো একপর যে দাদা বলে যে এখান থেকে চলে যা, এখানে বেশিক্ষণ থাকিস না, তো উইটা চলে যায়, উইটা উইয়া উইয়া চলে যায় দাদা যেভাবে বললো। আরেকটা ঘটনা বর্তমানে যে ঘটনাটা, তো আমি এখন ওই চারতালি থেকে আমাদের উনি গেস্ট আছে, তো আমি চারতালাকেই থাকি। কয়েকদিন আগের ঘটনা, দুই থেকে তিন চারটা আগের ঘটনা, তো আমি ওনাদের রুমে গেছি শুইতে, তো সেদিন আবার ওনাদের রুমে কেউ ছিল না, আমি আর দাদাই ছিলাম, আর বিল্ডিং এ কেউ ছিল না, নিচতলায় দুইটা ফ্ল্যাটে দুইটা আন্টিরা ছিল, আর তিনতলাও ফাঁকা, দুইতলা শুধু আমরা থাকি, পাঁচতলা ফুল খালি, পাশে কেউ নেই, সবাই বেড়াতে চলে গেছিল। তো তখন যা হয়েছে, তো আমি পরের দিন সকালে যখন আসছি রুমে, তো আম্মু আমাকে বলতো যে তুই এত রাতে ছাদে গেছিলি কেন, আমার বোনও বলতেছে, আমি বলতেছি ছাদে গেছি মানে আমি এত রাতে ছাদে যাবো কি সেই জন্য, বললাম হ্যাঁ তুই ছাদে গেছিলি, আমরা শব্দ পাইছি যে তুই ছাদের দরজাটা খুললি, ছাদে দরজাটা বন্ধ করলি, আমি এরকম শব্দ পাইলাম। তো আমি বলতেছি আমি তো ছাদে যাই নাই, আর তোমাদের বিশ্বাস না হয় তোমরা দাদাকে গিয়ে বলো। তো সেদিন গেল। তো তারপরের দিন সেম ঘটনা, আমি রুমে আসছি, আম্মু আমাকে বলছে তুই ছাদে গেছিস কেন, এটা কোনো কারণে আমি ছাদে যাইনি রাতের বেলা,
কেউ হতে পারে না যে অন্যান্য ফ্ল্যাটে যারা থাকে ওরা তো যেতে পারে
না, কেউ যায়নি। আর
আরেকটা
হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ছাদের তালা কিন্তু একটা, তালা চাবিটাও একটা, সেটা ছিল আমি যে রুমে ছিলাম ওই রুমটাতেই ছিল চাবিটা, মানে চাবিটাও কেউ নিয়ে যায় না, ছাদ সবসময় তালা দেওয়া থাকে, এরকম দ্বিতীয় দিন আমাকে বললো। তো তৃতীয় দিন যা হয়, আমি বসে বসে চারতালিকে টিভি দেখতেছি, তো হঠাৎ আমি এমন একটা শব্দ পাই যে শব্দটা মানে নুপুর জাতীয়, নুপুর নুপুর, কেউ যদি নুপুর করে হাঁটে এরকম শব্দ। তো আমি যে পাশে যে দাদা ছিল, তো দাদাকে বললাম দাদা কিছু শুনতেছেন কি আপনি, তো আমাকে দাদা যা বললো যে হ্যাঁ আমি শুনতেছি যে কেউ নুপুর করে হাঁটতেছে, তো আমি বললাম কি করা যায়, বলে এটা কিছু করতে হবে না, ওর মতো থাক। তো যখন আমরা শুয়ে পড়ছি তখন টিভি দেখে আমি প্রায় 11:30 দিকে শুয়ে বসছি, তো হঠাৎ করে আমি শব্দ শুনলাম, নিচে তো কেউ নাই, উপর থেকে কেউ হচ্ছে ইট যেন ছাদের মধ্যে ফেললো। তো আমি দাদাকে বললাম দাদা কি হইতেছে এগুলা, বলে ছাদে কিছু একটা আছে এটা তো সবাই জানাই, তো ওই মনে হয় এগুলা করতেছে, তো কি যে আছে এটা এখনো ডিটেলস কেউ জানতে পারিনি, এক এক সময় এক এক জিনিস একজন দেখতেছে। তো এরকম গেল। তো আরেকদিন যা হয়েছে, আমি রুমে পড়তেছিলাম, ওই দিন আমার আব্বু আম্মু রুমে পড়তেছিলাম, আব্বু আম্মু ঘুমায় গেছে, তো আমি আমার অভ্যাস কি রাত জেগে মাঝে পড়ি আর রেডিও শুনি, তো সেদিন রেডিও শুনতে সিনেমা পড়তেছিলাম, আমার পরের দিন একজাম ছিল, তো আমি পড়তেছি পড়তেছি, তো যা শুনলাম আমার রুমে কেউ যেন হাঁটতেছে, কেউ যদি হাঁটতে কেউ যদি হাঁটে একটা শব্দ হবে, তো এরকম কেউ যেন হাঁটতেছে, আমি দেখতেছি উঁকি মেরে দেখি কিছুই নাই কিন্তু হাঁটার শব্দ। তারপর আরেকটা শব্দ পাই যে আমার খাটে কেউ যেন উঠতেছে, বসতেছে, নামতেছে, শুধু খাটের শব্দ হচ্ছে। তো আমি ভয় পেয়ে গেলাম যে কি করব, আমি ডিসাইড করতে পারতেছিলাম না যে আমি এখন কি করব। তো আমি ভয় পাইছি, আমি তো জানি যে বিল নিয়ে কিছু না কিছু ঘটে, তো আমি যা করছি আমি ভাবলাম যে আমি সারা রাত এখানে পড়ি কি করব, যেহেতু এরকম কিছু হচ্ছে আমার ভয় করতেছিল যে রুমে যাই আমি শুবো, আমার এরকম প্রচন্ড ভয় করতেছিল, এটা পড়তে পারতেছিলাম। তো আমি যা কি করলাম, আমি দেখলাম আমার পাশে মম রাখা আছে, তো আমি মমটা নিয়ে কিচেন রুমে গেলাম, মমটা জ্বালিয়ে সাহস করে আমার রুমে দিয়ে গেলাম যে দেখি কি হয়, কারণ আমার ঘুমাতেই হবে, আর এমন সিচুয়েশন আমি আমার আব্বু আম্মুকে ঘুমাতে পারবো না যে আব্বু আম্মুকে যদি আমি বলি বিষয়টা, মানে এটা নিজের কাছে একটা লজ্জাজনক বিষয়। তো যাই হোক, আমি রুমে গেলাম, তো গিয়ে যা দেখলাম সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না কোনোভাবেই, কেউ যেন আমার রুমে বসেছিল এবং জায়গাটা দেবে আছে, আমার খাটটা দেবে আছে এবং সেই জায়গাটা গরম।
মানে কেউ একজন যদি আমরা নরম কোনো কিছুর উপর বসে থাকি, যা জিম হোক সেটা পম হোক
ফোম হোক,
মানে যে ধরনের একটা ছাপ পড়ে যাবে দেবে যাবে,
ঠিক
ওরকম অবস্থায় ছিল,
সদ্য বসে ছিল কি বলছেন। তো আমি এটা দেখে কি করবো নিজে বসতেছিলাম, আমার তো ঘুমাতেই হবে, আমি তবু বুকে সাহস নিয়ে কি করলাম বিছানাটা ঝাড়লাম, তারপরে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে কিছু আর ফেস করিনি, কিন্তু এরকম ঘটনা সেদিন রাতের মতো চলে গেলো। তো এরকম আরো মোটামুটি অনেক ঘটনা ঘটে।
আপনার বাসাও মোটামুটি একটা আমরা যেভাবে বলতে পারি যে কিছুটা হন্টেড বলা যায় ওই বাসাটাকে। হোয়াই নট সেই বাসাটাও কোনো একদিন আমাদের প্লেস হয়ে যেত,
যদি সেরকম হয় তো কিছু তো করার নাই।
তো এই ছিল মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স গুলো।
তোর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
আপনারা সবাই শুনছেন দর হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। চারজন গেস্টকে নিয়ে আপনারা ডর শুনছেন আজকে, সিয়াম, আলিম, সজল এবং শান্ত। আমরা ঠিক 3 মিনিট পর আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে আসবো। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন দরের সাথে। এখন থেকে দরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ দর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, ডর এখন থেকে আপনারা শুনবেন প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। চারজন গেস্টকে নিয়ে আপনারা ডর শুনছেন আজকে, সিয়াম, আলিম, সজল এবং শান্ত। প্রিয় শ্রোতা, আপনারা যদি মনে করেন এই অনুষ্ঠানে আপনারা আসতে চান আপনাদের জীবনে ঘটে যাওয়া নানা ভয়াবহ ঘটনা লাখো মানুষের সামনে শেয়ার করতে চান, দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে সরাসরি চলে আসতে পারেন আমার ফ্যান পেজে, আপনাদের স্টোরিটা বলে ফোন নাম্বার দিতে পারেন, আমি আর জে কিবরিয়া সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আর একটি পদ্ধতি হচ্ছে ফোন করা, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। চলুন আবারও ফিরি সেখানটায় যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
সেদিন রাতের মতো চলে গেলো। তো এরকম আরো মোটামুটি অনেক ঘটনা ঘটে।
তো আপনার বাসাও মোটামুটি কিছুটা হন্টেড বলা যায় ওই বাসাটাকে। হোয়াই নট সেই বাসাটাও কোনো একদিন আমাদের প্লেস হয়ে যেতে পারে,
যদি সেরকম হয় তো কিছু তো করার নেই।
তো এই ছিল মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স গুলো। তো অনেক ধন্যবাদ শ্যাম ভাই আপনাকে, যে আপনি প্রথমত অনেক ধন্যবাদ যে আপনি এরকম একটা হন্টেড প্লেস আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন সেটার জন্য। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি আরো কিছু আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স যেটা আপনি শুনিয়েছেন সেগুলোর জন্য
আপনাদেরকেও ধন্যবাদ। আর আমাকে দরে আসার জন্য এবং সবসময় সাপোর্ট দেয় এরকম কিছু বন্ধু আছে যাদের নাম না বললেই নয়, তাদের মধ্যে প্রধান হচ্ছে ফাহিম, তন্নি, সোহান, প্রান্ত, সাইমা, আরো অনেকেই। তো এতজনের নাম না বললাম, যাদের নাম বলি নেই তাই মনে কিছু করো না। তো
যাদের নাম আপনি বলেছেন, যাদের নাম বলতে পারেননি, প্রত্যেককেই আমাদের ডর টিমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা ডরের সাথে আছেন।
আসলে যতবারই এই ধরনের স্টোরি গুলো শুনি, যখন এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো কারোর কাছ থেকে শুনি, তখন একটা জিনিস খুব মনে হয়, বুঝছিস সুমন, ইটস লাইক মানে সিচুয়েশনটার উপরে না অনেক কিছু ডিপেন্ড করে যে কোন অবস্থায় তুই আছিস।
একটা নর্মাল জিনিসকে
নর্মাল জিনিসকে চরম অ্যাবনর্মাল মনে হয়।
দারুণ একটা পয়েন্ট ধরেছিস, মানে এই থ্রুতে আমি একটা কথা একটু সবার সাথে শেয়ার করতে চাই, ইনক্লুডিং ইউ এবং যারা আছে যারা ডর শুনছে। কিছুদিন আগের একটা এক্সপিরিয়েন্স, এটা আমার নিজেরই ঘটেছে, যেটা হচ্ছে যে আমি কুমিল্লাতে একটা জায়গায় গিয়েছিলাম। তো ওই এলাকাটার ওই দিন হচ্ছে কোনো একটা কারণে হয়তো সিএনজি বা যত ধরনের যানবাহন আছে ওগুলার একটা স্ট্রাইক চলছে।
আচ্ছা আচ্ছা।
তো তারপরেও আমি যে জায়গাতে যাব একটা সিএনজি ঠিক করা হয়েছে, সিএনজি যে ড্রাইভারটা আছে সে খুবই এক্সপার্ট এবং এলাকাটা সম্পর্কে তার একদম নখদর্পণে আছে। তো মেইন রাস্তাগুলো এড়ানোর জন্য, এই ঝামেলা এড়ানোর জন্য সে যত ধরনের শর্টকাট রাস্তা আছে
মানে গলি টলির ভিতর দিয়ে
সব রাস্তা বের করেছে, এবং যেই আমাদের যাওয়ার রাস্তাটা হচ্ছে একটা গ্রামের রাস্তা ধরে যেতে হবে, সে এমন একটা রাস্তা ধরে গেছে অনেক ভাঙা চোরা রাস্তা। তখন দুপুর 1টার মতো বাজে। তো সে হচ্ছে, আমি একটু লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে অনেকে চিনবেন কুমিল্লাতে যেই গ্যাস ফিল্ড আছে একটা, বাখরাবাদ গ্যাস ফিল্ড, এই এরিয়াটার আশেপাশেই কোথাও একটা, আমি গ্রামের নাম ভুলে গেছি, আমার মনে নেই। তো সেখানে হচ্ছে যখন যাচ্ছিলাম একটা খুব ভাঙা চোরা রাস্তা, মাটির রাস্তা, ধুলাতে ভরপুর, মানুষজন একদম দেখা যায় না বললেই চলে। তুই ঘন্টায় একটা মানুষ এই রাস্তা পাবে কিনা সন্দেহ,
মানে ইটস আ ভেরি রেয়ার পাথওয়ে,
রাইট। তো দেখা গেছে যে রাস্তাটার একটা তিন রাস্তার মোড় পেয়েছি আমি, একদম তিন সোজা একটা রাস্তা গেছে, পরে ওখান থেকে আরেকটা রাস্তা ডান দিকে চলে গেছে। তো যখন সিএনজি যাচ্ছে ধুলায় অনেক চোখ মুখ বুঝে রয়েছে, তো হঠাৎ করে দেখি কি সিএনজিটা থামিয়েছে। তো আমি চোখ খুললাম যে হঠাৎ করে সিএনজি কেন থামালো, তো তখন সিএনজি ড্রাইভারকে দেখলাম একটা ভিক্ষুককে টাকা দিচ্ছে।
আচ্ছা, ওই রাস্তায়?
ওই রাস্তায়। মানে প্রথমে আমি অবাক হয়ে গেলাম, মানে এখানে ভিক্ষুক, মানে ভিক্ষুকরা সাধারণত কোন জায়গাতে থাকে?
গ্যাদারিং যেখানে থাকবে একটু ভিক্ষা পাবে, যেখানে অনেকে দেওয়ার আছে, দশ জনের কাছে চাইলে একজন দেয়। তো
সেইসব জায়গায় একটু ভিক্ষুক থাকার কথা, যেখানে একটা মানুষ যদি বিপদে পড়ে যায় সাহায্য চিল্লালে পাবে না কাউকে, এমন একটা জায়গায় ভিক্ষুক বসে আছে।
আচ্ছা,
সিএনজি ড্রাইভার টাকাটা দিছে, কিন্তু ভিক্ষুকটার একটা অদ্ভুত জিনিস আরেকটা দেখছি, মানে আছে না কিছু চাহনি ভেতরটা মনে হয় পড়ে ফেলে। ভিক্ষুক ড্রাইভারের কাছ থেকে টাকাটা নিচ্ছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি আমার দিকে, একদম আমার আই কন্টাক্টে আমার দিকে তাকিয়ে আছে। মানে আমি পুরো মানে ভাবা
জায়গা,
মানে সেই লুকটা দিয়ে মনে হচ্ছে আমার ভেতরে যা আছে সে পড়তে পারছে, এমন ভাবে তাকিয়ে আছে। আমি শুধু চাচ্ছিলাম কখন সিএনজিটা ঘুরে যাবে, কখন সিএনজিটা ঘুরে যাবে।
দিস ইজ ভেরি আনইউজুয়াল দোস, তুই বললি রাস্তাটা ফাঁকা, এই পর্যায়ের ফাঁকা, সেখানে একে তো ভিক্ষুক বসে আছেই, তার উপরে একজন সিএনজিওয়ালা সিএনজি থামিয়ে ভিক্ষা দিচ্ছে, উইচ ইজ আ ভেরি রেয়ার থিং,
রেয়ার থিং। তো মানে এরপরে দেখা গেছে যে কিছু দূর যখন আগিয়েছে সিএনজিটা, আমি পেছনে ঘুরে তাকিয়েছি, আমি জানি না মানে সেটা ধুলাবালির কারণে হোক বা যে কোনো কারণে, কোনাকে আমি দেখতে পাইনি, এবং আমি অনেস্টলি বলি আমি ভালো করে দেখার চেষ্টা করিনি, কারণ আমার মধ্যে ওই লুকটা
কাজ করছিল,
আমি ভয় পাচ্ছিলাম। আমি সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে মানে ভিক্ষুক কেন, এই জায়গায় কে তাকে ভিক্ষা দিবে? তো সিএনজি ড্রাইভার মানে জাস্ট কথাটা কোনোভাবে কাটিয়ে চলে গেছে, মানে এটা আর উত্তর দেয় না। জাস্ট আমার কথাটার পরপরই রাস্তাতে একটা কোনো একটা বড় গর্ত দেখেছে, ওখানের কথা তুলে একদম কেটে গেছে। আমি আর ওটা নিয়ে কথা বলিনি। আমি দুই বেলা জার্নি করতে হয়েছে, আমি সেম রাস্তায় দুপুরের দিকে গিয়েছি, আবার রাতের দিকে আসতে হয়েছে। রাতের দিকে আসার সময় যে ঘটনা, ওফ, এই ঘটনা না বলবো না, পরে এক সময় দেখা যাক, যদি সম্ভব হয় আজকে বলবো, তা নাহলে পরে এক সময় বলা যাবে।
না, বলতে হবে, আজকেই বলতে হবে,
দেখা যাক কি হয়। আগে যারা বসে আছে,
রাইট, এইটাই বলতে নিছিলাম যে ঠিক আছে, বাট লেটস মুভ অন। Well, friends, ডরে কারো না কারোর সাথে অবশ্যই আমাদের কথা হবে, এবং তাদের এক্সপিরিয়েন্স গুলো, তাদের যে ভয়ঙ্কর বা অদ্ভুত অবস্থানগুলোতে তারা পড়ে, সেই জায়গাটা আমাদের সাথে তারা শেয়ার করে থাকে। এবং তেমনই একজন আমাদের সাথে আজকে আছে, অনেকজনই আছে, বাট এখন কার গল্প শুনবো? ভাই আপনি বলবেন, আপনার নামটা বলেন আগে।
আমার নাম মোহাম্মদ আলিম।
আচ্ছা, আপনি কোথায় থাকেন ভাইয়া?
আমি থাকি আপনি ডেমরা বাসিপুর।
আচ্ছা আচ্ছা, আর আপনার মানে সবসময় কি এখানে থাকেন নাকি আগে অন্য কোথাও থাকেন?
না, আমার গ্রামের বাড়ি লোকুমিল্লা, আমি গ্রামে থাকতাম আগে, এখানে বেশি দিন হয় না।
আচ্ছা, তো আপনি ডরে টিমের কাছে আপনি যে ঘটনাগুলো শেয়ার করেছেন, সেই ঘটনাগুলো কি ঢাকাতে ঘটেছে এখানে ড্যামরায় নাকি?
আমাদের ড্যামরায় ঘটেছিল আপনার একটা, আর আমাদের গ্রামে ঘটেছে বাকিগুলো।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর বেশি কথোপকথনে না যাই, আমরা বরং সরাসরি আপনার এক্সপিরিয়েন্সে চলে যাই। প্রথমে আমাদেরকে কোন ঘটনাটা বলবেন?
প্রথমে আমি বলবো যে আমার নানা একজন ছিল কবিরাজ, আমার ফুফা ছিল একজন ইমাম সাহেব, তো ওরা দুজনে যেখানে যেত একসাথে যেত। তো আমার নানা কবিরাজি এক মহিলা যে কোনো এক ব্যাপারে মানে কবিরাজি কাজে এক জায়গায় গেছিল, তখন আমার সাথে করে নিয়ে গেছিল।
সেটা ঠিক কবে?
এটা কুরবানির 10-15 দিন আগে,
গত কুরবানি?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, মানে গত বছরের ঘটনা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এবং এটা কোথায়?
পাশে আমাদের গ্রামে, এক সাইডে।
আচ্ছা আচ্ছা,
আমাদের গ্রামে আবার পাশে অর্ধেক হিন্দু ছিল, ওইখানে একটা শ্মশান ছিল, এটা খুবই ভয়ঙ্কর শ্মশানটা। তো আমরা ওই নানা কাজ শেষ হতে প্রায় রাত 2:10 মতো বাজে শ্মশান ঘাট দিয়ে আমরা আসতেছিলাম।
আপনি, আপনার নানা ভাই আর
আমার ফুপা যেটা ইমাম সাহেব, হ্যাঁ, তখন আমরা তিনজন আসতেছিলাম। এই শ্মশানটাতে আমাদের বাড়ির এক হিন্দু লোক পোড়া দিছিল এই 10-15 আগে। তখন আমার নানা ছিল সামনে, আমি ছিল মিডিলে, আমার ফুপা ছিল পেছনে। তখন দেখলাম যে শ্মশানের দিক তাকায়া এই যে লোকটা আপনার মানে পোড়া দিল লোকটাকে, সেম ওই শান্তিকা আপনি এরকম সাদা একটা লাশের মতো খাড়াই রেখেছে ওইখানে। তো খাড়ানোর পর আমি একটু মুখে ভয় পেয়ে যাই।
সাদা একটা লাশের মতন,
হ্যাঁ, সাদা একটা লাশের মতন আমাদের দিকে মানে তাকায় রয়েছে। তো তখন আমি একটু ভয় পেয়ে যাই দেখে। তখন আমার নানা আমাকে বলে যে ভয় পেয়েছি না, কিছু হবে না। তখন আমরা একটু সামনের দিক আগাই, সামনের দিক যদি আমরা আগাতে যাই তখন আমাদের দিকে কে জানি ঢিলা মারে, হ্যাঁ, এরকম মাটির গুঁড়ো দিয়ে কে জানি ঢিলা মারে। তখন আমরা এইখানে একটু মানে খাড়াই যাই, যেতে পারতেছি না। তখন পাশেই দেখলাম যে এই দুইটা বাচ্চা এরকম সাদা, হ্যাঁ, দুইটা বাচ্চা এখানে ভয়ঙ্কর শব্দ করছে। এই যে এখানে শব্দ করতেছে মানে তা দেখে আমরা মুখে আরো অনেক ভয় পেয়ে যাই।
বাচ্চা দেখলেন মানে কোথায় দেখলেন হঠাৎ করে বাচ্চাটা, কোন পাশে দেখলেন?
এই বাচ্চাটা আপনার শ্মশানের পাশে একটা পুকুর আছে, মানে পুকুর পাড়ে শ্মশানটা এইখানে হাঁটতেছে। মনে হচ্ছে আপনার পানিতে কি জিনিস ওরা দেখছে নাকি নাকি খাচ্ছে সেটা আমি শুনি।
ওই পুকুরের আশেপাশে কিছু একটা তারা করছে,
মানে কিছু একটা করছে মানে দেখা যাচ্ছে, আর মানে বিরাট ভয়ঙ্কর একটা শব্দ করছে ওরা। শব্দগুলো আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমি অনেক ভয় পেয়ে যাই, হ্যাঁ। তখন আর ওই লোকটা খাড়াই রয়েছে। তখন আমরা একটু সামনের দিক যদি একটু আগাইতে যাই তখন ওরা আপনার আমার ঢিলা মারে, তারপর কই ঠিক আছে আপনার পানি মারে, হ্যাঁ। তখন যদি আমরা সামনের দিকে একটু আগাইতে যাই তখন দেখি আপনার পাশে একটা মেড্ডা গাছ ছিল, ওই মেড্ডা গাছটা মানে ভাঙে না এমন ভাবে আপনার রাস্তার পার পুরোটা রাস্তা আপনার এইভাবে মানে সোয়াই রাখছে এটা, হ্যাঁ। আমরা যে যাইতে না পারি এরকম করে সোয়াই রাখছে, মানে কিছুতে আর মানে যাইতে দিচ্ছে না। তখন আমার নানা ফুফাই মানে সামনে গিয়ে কি জানি মানে পড়তেছে, পড়ার পরে অনেকক্ষণ পরে দেখি গাছটা আপনি আপনি এমন করে উপরিতে গেছে।
আপনার চোখের সামনে,
হ্যাঁ, আমার চোখের সামনে ঘটনা।
আপনি মানে যখন বাচ্চাগুলা কি আর কোনো কোনো অ্যাক্টিভিটি করেছে বাচ্চার মতন দেখতে, যেগুলো মানে কোনো ভাবে আপনাদেরকে অ্যাটাক করার চেষ্টা বা কিছু?
অ্যাটাক করা না, এই শুধু আপনার মানে আমাদের কাছে শুধু একটু ভয়ঙ্কর খালি শব্দ করে, মানে একটু কাছে আসতে পারে কিন্তু পারে না কেন জানি। আমার নানা বলে যে তুই ভয় পাইস না, আমাদের কাছে আসতে পারবো না ওই রকম, আমরা পজিশন নিচ্ছি কিন্তু কাছে আসবো না, দূর থেকে ভয় দেখাইবো, তুই ভয় পাইস না, হ্যাঁ। তো ওই দূর থেকে আপনি আমাদেরকে মানে ভয় দেখায় বিকট ভাবে আপনার মানে অনেক শব্দ করে। তখন নানা আর ফুপা দুইজনে প্রায় 15-20 এখানে ছিলাম, তখন ওরা দুইজনে কি জানি পড়ছে, পড়ার পরে দেখলাম যে গাছটা আপনার এমনি উঠে গেছে অটোমেটিক উঠার পরে। তখন আমরা ওইখানটা চলে আসি, তারপরে আমার একটু হালকা জ্বর ওঠে, জ্বর উঠলে তো ওষুধ মুষুধ খাওয়ার পরে নানা একটু দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তারপরে আমি ঠিক হয়ে যাই।
আচ্ছা, তো আপনার কাছে যে ঘটনাটা শুনলাম সেই ঘটনাটা গত বছরের একটা ঘটনা এবং অদ্ভুত, মানে বাচ্চাগুলোর ব্যাপারটা আসলেই খুব অদ্ভুত, হঠাৎ করে বাচ্চাগুলো কোথা থেকে আসলো বা বাচ্চাগুলো আসলে কারা? আচ্ছা, ওই জায়গাটার কি আগে থেকে কোনো রকম কোনো বদনাম ছিল?
হ্যাঁ, এটা আগে হিন্দু জমিদার ছিল এখানে, ওরা হিন্দু মত সব এই জায়গায় পোড়া দিত। যে ঘটনাটা আজকে আমাদের সাথে, হ্যাঁ, ঘটছিল এর 10-15 আগে মুখে যে আমাদের পাশে পাশের বাড়ির এক লোক মারা গেছে হিন্দু, একটু দূরে যখন পোড়া দেয় তখন আমি ওইখানে বসেছিলাম।
আচ্ছা, বুঝতে পেরেছি। এই ধরনের সিন সিনারি দেখলে এমনিও তো মনে একটা ভয় চলে আসে,
সামনাসামনি ঘটনাগুলো ঘটে। তারপর নানা আসলে বিশেষ করে আমার কোথাও নিতে চায় না, আমি শুধু ভয় পাবো দেখি, ওরা আরো অনেক জিনিস দেখে। আমার আগেই বসে যাইস না, অনেক ভয় পাবি, আমাদের সামনে অনেক কিছু পড়ে তুই ভয় পাবি, যাইস না। তারপর আমি গেছি, আমি তো জানা ভয় পাবো না, তারপর আমার নিয়ে গেছে।
আচ্ছা, এই তো গেল আপনার গ্রামের বাড়িতে ঘটে যাওয়া ঘটনা। আপনি বলছিলেন একটা ঘটনা আছে যেটা ঢাকা শহরে ঘটেছে।
হ্যাঁ, ওইটা ঢাকা শহরে ঘটেছে, এটা আমাদের ডেমরাই ঘটেছে।
আচ্ছা,
ঘটনাটা
এখন আপনি যেখানে থাকেন?
হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যেখানে থাকি এখানে আমি একটা বাড়ি নিচ্ছি ভাড়া। এই বাড়িতে একটা ফ্যামিলি থাকতো, ফ্যামিলিটা আমরা ঢুকার পর ওই ফ্যামিলিটা চলে গেল গ্রামে, এই বাড়িটা এমনি বাড়িওয়ালা থাকে না, বাড়িওয়ালা থাকে অন্য ওখানে ভাড়া, এই বাড়িটা শুধু আমরাই থাকি। হ্যাঁ, আমি যদি কাজে চলে যাই তখন আমার বাসা থাকে। তো বাসা থাকলে দেখা যায় কি মাগরিবে আধানটা দেওয়ার পর পরে কে জানি হাঁটে বাড়িটার মাধ্যমে, আর বাড়িটা চতুর্দিকে ওয়াল করা আর অনেক গাছগাছরা, যে দিন যে যায় আপনি বুঝা যায় না, সবসময় অন্ধকার থাকে। আর আমাদের বাড়িটা ওয়ালটা এরকম ছিল, আপনি যতই বাইরে রৌদ্র থাক, আমি প্রায় 2 ছিলাম, ওয়ালটার আমাদের রুমটার ভিতরে ওয়ালটাতে এরকম করে আপনি ঘষা দিলে আপনি পানি পড়ে ওয়ালটাতে, ওয়ালের মাধ্যমে ঘষা দিলে পানি পড়ে, সবসময় ওয়াল করে ভিজা থাকে। তো হাঁটাহাঁটি করতো, একটু ভয় পাইতো, তো ভয় পেলে একটু চুপচাপ করে থাকতো আমার কাছে আসে,
একাই থাকতো,
একাই থাকতো, হ্যাঁ, এই ভয়ের বাড়িটা পুরো একাই থাকতো। থাকতো তো একদিন আমাকে বলে, বলার পরে আমি বিশ্বাস কিনা, তো একদিন রাত্রে আমি আর যাই না, এরকম যে আমি তাহলে দেখবো, তুমি যেহেতু একা ভয় পাও, তখন রাত্রে এই আমরা প্রাকশা করতে করতে প্রায় 11টা 12টা বাজে বারান্দায় আমি বাচ্চাছি, ওই বাচ্চাছে টেবিলে বসে দেখি কি একটা শব্দ যাচ্ছে, পায়ে যেরকম মানুষের হাঁটে বারান্দায় খসখস শব্দ, সেম কে জানে হাঁটতেছে দু তিনটা লোকে এরকম একটা শব্দ পায়, তখন আমি আগে শব্দ পাই, শব্দ পাওয়ার পরে
সেই শব্দ,
হ্যাঁ কথা আমি আমি পাইছি, পাওয়ার পরে আমার বয়সে আমার চোখের দিক টাকা দিয়েছে যখন শব্দটা আসে, তো আমার চোখের দিক টাকায় আমার ইচ্ছা দেখছেন বাহিরের শব্দটা, তখন আমি বুঝছি, তখন আমি ওরা বলি ঠিক আছে আমি দেখেছি, তখন বাহিরে গিয়ে দিই আপনার কিছু নাই, কিছু নাই
কটার দিকে
এইটা আপনার সাড়ে 12টার দিকে, তখন আমরা খাওয়া দাওয়া করে কিছু নাই কোথাও ঘুমাই রেছি, ঘুমানোর পরে আবার 2:30টার দিকে দুইটা বিড়াল এরকম জগাল আসছে বারান্দায়, তখন হ্যাঁ মানে আমরা ঘুম ভাঙিয়ে গেছে জগাসি না, তাহলে আমি উঠছি ঘরে একটা লাঠি ছিল, লাঠি দেয় নিয়ে একটা পদার এই করে গেটটা খুললাম, খোলার পরে দেখি যে দুইটা বিড়াল, হ্যাঁ দুইটা বিড়াল, বিড়ালের মতো নেই কিন্তু ওরা দুজন, একটা একদম সাদা একদম কালো, হ্যাঁ দুইটা জগাল আছে, যখনই আমি মানে লাঠি দাদা একটু উপরে উঠাইলাম ও যেটা বাড়ি দিব, তখনই দেখলাম নিচের থেকে লাফদা আমাদের জানালায় গ্রিলে ঢুকলো, আর আপনি গ্রিল দিই ভাই এরকম ভাবে যাওয়া, হ্যাঁ আপনার তিনটা আঙ্গুলো ডুববে না গ্রিলের ভিতর দিয়া,
এত ঘন
এত ঘন ঘন এরকম ছোট গ্রিল, দেখলাম শুধু লাফ দিয়ে আপনার গ্রিল লিমিটে ধরলো, ধরার পরে আমি তাকাই দিয়ে যে বাহিরের দিকে, বাহিরের থেকে মনে হয় এগুলো ধরে রাখছে কিন্তু বিড়াল আর ভিতরে নাই,
মানে এতক্ষণ যে বিড়াল গুলো আমি ঝগড়া করতে আপনি শুনেছেন, তারা লাফ দিয়ে গ্রিলে উঠলো আর আপনি দেখলেন উল্টো দিকে চলে গেছে,
হ্যাঁ উল্টো দিকে চলে গ্রিলে ভেবে ধরে রাখছে কিন্তু এই ভিতরে দেখি না, মানে কিভাবে গেল, আর একটা বিড়াল যে ভিতরে ঢুকবো একটা ইঁদুর পর্যন্ত ঢুকার কোনো সিস্টেম নাই, একটা তেলা পোকা ঢুকার সিস্টেম নাই বারান্দার ভিতরে, এই বিড়াল দুটো করতে চাই ঝগড়া লাগলো, আর লাফটা গিয়ে আপনি গ্রিলে ধরলো, গ্রিলে ধরা পরে মানে ওই পাশে গিয়ে আবার এইভাবে ধরে রাখছে, গেল কখন ওইটা দেখে মনে করেন আমি আরো হ্যাঁ ভয় পেয়ে যাই, তখন দু একদিন পরে ভয় পাই আমি আমার ছোট ভাইয়ের ফোন দিয়ে গ্রাম থেকে আনাই, আনার পরে আমি গেছি গিয়ে কাজে, তো আমার ছোট ভাই আসে আস্তে আস্তে আপনি রাতে প্রায় 9টা 9:30 বাজে, ওই আসার পরে তখন আমি আসছি, তো আমার ভাই বলতেছে যে আমার ছোট ভাইয়ের নাম শামীম, বলছে শামীম তুমি ফ্রেশ হো না, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো, মানে কুমিল্লা থেকে আসতো, তখন ওই গেছে ফ্রেশ হইতে বাথরুমে, আমাদের ছাড়া বাড়িতে আর কোনো লোক নাই, আমরা ঢুকলে গেট লক করে আসি, ওই বাথরুমে গিয়ে দেখে মানে এক বৃদ্ধ লোক আপনি কল ছাইরা হাত মুখ ধুচ্ছে এটার ভিতরে অন্ধকারে, মানে আপনার লাইট জ্বালায় না, ও দুঃখে মনে করছে ও তো জানে না যে বাড়িটা আছে কিনা, তার মনে করছে ওখানে থাকতেই পারে, ওই বাহিরে এসে খাড়াই দিচ্ছে, ওই লোকটা আইয়া সারলে ও যাবে, তখন ওই খাড়াই দিচ্ছে, তো অনেকক্ষণ, তো আমার ওয়াইফ বলতেছে কি স্বামী ফ্রেশ হও নাকে, ভাবি ভিতরে একটা লোক ফ্রেশ হচ্ছে তার জন্য আমি একটু খাড়াই দিচ্ছি, ভিতরে লোক ফ্রেশ হইতেছে কাহ, তখন আমার ওয়াইফ তো বুঝা লাগছে যে বাড়িতে কিছু নাই, হ্যাঁ ওই জিনিসগুলো না, তখন আমার ওয়াইফের মনে করছে দৌড় দেওয়া আছে আইসা কই কু কই যে ভিতরে দরজা খুলে দেখে আপনি কলে পানি পড়তেছে কিন্তু ওই ভিতরে লোক নাই, কলে পানি পড়তেছে কিন্তু বৃদ্ধ লোক আমার ভাইয়ের সেম বাথরুমের দরজাটা দিয়ে খাড়া দিয়েছে, লোকটা বের হইলে আমার ভাইয়া দেখতো, আর এই বাড়িতে আমাদের ছাড়া কোনো লোক নাই, তো আমরা গিয়ে দেখি যে লোক নাই কিন্তু পানি পড়তেছে,
মানে ওই বাথরুমটা থেকে বের হওয়ার যে একমাত্র পথ সেটা দিয়ে বের হলে যে কেউ দেখতে পাবো,
হ্যাঁ এই পথটা আমি আমার ভাইয়া খাড়াই দিয়েছি, মানে বৃদ্ধ লোকটা দরজা আবার লক করে নাই, একটু ফাঁকা দরজাটা, তো মনে করছে বৃদ্ধ লোক কেয়ার করে না, অন্য কিছু মনে না খাড়াই দিয়েছে, তখন আমরা আসার পরে দেখি আপনার লোক নাই ভিতরে কিন্তু পানি ছাড়া কথা, আমি গিয়ে আমি নিজে গিয়ে কলটা অফ করে দিছি, ডিটেলসটা বলছি আমি না, পরে আমরা বুঝতে দিই না যে এই বাড়িতে এরকম কিছু আমরা দেখতেছি আগে থেকে বা এরকম সমস্যা আছে, তো আসে রাত্রে, তখন রাত্রে শিওর হয়েছে, শোয়ার পরে পরের দিন আপনার যে ঘটনাটা ওর সাথে হয় ওই শিওর হয়েছে, আমার ওয়াইফের বারান্দা পাক করতেছে, তো ওই জানালা শিওর হয়েছে, শুয়ে দেখে আপনার একটা আম গাছ আছে আমাদের গেটের পাশে সন্ধ্যার দিকে, আম গাছটার মাধ্যমে একটা মানে এরকম সাদা কাপড় পরা মানে কেমন বৈশা রয়েছে গেটের পাশে আম গাছটার মাধ্যমে বৈশা রয়েছে, দেখে আপনার তাকাই যাচ্ছে, এখন আমার ওয়াইফের ডাক দিচ্ছে, ভাবি দেখেন তো এই লোকটা আম গাছে কেন বৈশা রয়েছে, থালা গুলো দেখা যায় পাতা পোতা নাই এইখানে, ভাবি যখন আসছে তখন দেখে ও নাই, ভাবি মাত্র তো দেখলাম যে লোকটা কই গেল এখানে বসা ছিল, কথা ভাবি মানে আমার ওয়াইফে মানে কাটাই নাই যে না কোনো সমস্যা নাই, তুই বুঝতেছ তুই বাড়িটা ফাঁকা তো তোর মনে হয় গ্রাম থেকে আসতে অন্যরকম লাগে, তার কোনো ব্যাপার না, এগুলো কিচ্ছু না কিছু মনে করিস না, তখন এটা গেল, পরে আবার আরেকদিন আমরা দুইজন ঘুমাইছি, আমার বাড়ি থাকে একজন সাবারে, হ্যাঁ আমার বাড়ির কাছে বেড়াইতে গেছে আমার ছোট ভাইটা, তখন রাত্রে আমার ওয়াইফে শুয়ে রয়েছে, একটা কেদানি বসছিল খাটার মধ্যে, একটা মানে শুয়ে রয়েছে এমন শব্দ করে আপনার খাটার মধ্যে বসছিল, তখন মানে আস্তে করে জাগিয়ে গেছে, জাগার পরে দেখে যে কেউ নাই ওর আশেপাশে,
মানে আপনি যে বলতেছিলেন বসছিল সেই বসা মানুষটা নাই,
না 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 মানে এরকম একটা শব্দ হয়েছে খাটার মাধ্যমে, ও একাই শুয়ে রয়েছে খাটাতে, কিন্তু একটা লোক নাই, এগুলো একটা শব্দ হয়েছে মানে শব্দ মানে খাটার শব্দ কিন্তু উঠে গেছে, উঠতে একটা লোক নাই, তো লোকটা এই দিকে যে টাকায় মনে একটু ভয় নিল যে কে রুম লক করা, কিন্তু আমার রুমের ভিতরে কে দেখে যে কেউ নাই, তখন আপনি পাশের দিক টাকায় দেখে আমাদের ওয়ালটা হলো আপনার সাদা, ওয়ালের মাধ্যমে কালা একটা আসার মতন আপনি এরকম একটা মানুষের আর কি একটা ছায়া আপনার ওয়ালটার মাধ্যমে, এত বড় একটা ছায়া, হ্যাঁ ছায়াটা অনেকক্ষণ ধরে মুখন এখানে আসে ও টাকা দিচ্ছে কিছুক্ষণ পরে একটু দোয়া টোয়া করতে দোয়া টোয়া পরে দেখে ছায়াটা এখানে আর নাই এই ছায়াটা আমার কাছে চলে গেছে পদা আমি আসছি বাসায় আসার পরে আমাকে এই ঘটনা বললো হ্যাঁ বলার পরে আমি কই যাচ্ছে এত কিছু যে হচ্ছে বা আমি নিজে দেখছি এখানে থাকা যাবে না তখন আজকে রাত্রে তখন আমি ইচ্ছা করে বলতেছি তো আমার আমার নানা বলছিল যে এগুলা একমাত্র একটা কথা শুনে একটা জিনিস একটা ঘটনা হইলে তো আমার নানা আমার একটা দোয়া শিখাইছিল এই দোয়াটা পড়ে সেরা তুই এই কথাটা বলবি বললে তোর স্বপ্নে দেখাইবো তোর সাথে বাস্তবের কথা বলবে না তারপর আমার নানা এটা বলে দিচ্ছিল আমি আমি ইচ্ছা করে বলতেছি রুমের ভিতরে যে আমরা জানি না মানে এখানে কে বসবাস করে কিন্তু আমাদেরকে তোমরা ক্ষতি করো না হ্যাঁ আমরা চলে যাবো সামনের মাসে এই কথা বলার পরে কিন্তু আমি রাত্রে ঘুমাইছি কিন্তু রাত্রে আমার স্বপ্নে দেখায় আমি স্বপ্ন দেখতেছি কি যাতে যে এই ওরা আমাদের এই রুমের ভিতরে আড্ডা মারে কিন্তু কিছু আসতেছে না মানে বাহিরের থেকে চেষ্টা করতেছে ভিতরে আসার জন্য হ্যাঁ কিন্তু আমাদের গেট লক করে এর জন্য আসতে পারতেছে না তখন আমি এরকমা কিছু দেখি যে হাতের নখ টোক বড় স্বপ্নে হ্যাঁ আমাদের গেটের নিচে দরজা এরকমা মানে হাত দিতে আছে
এগুলো সব আমি স্বপ্নে দেখি
আমি স্বপ্নে দেখতেছি দেখা আমি জোরে হা করে মুখে একটা মানে কান্না করে দেখি জাগার পরে আমাদের শেয়ার করলাম আমি এইটা সেটা দেখি সদা আমরা মনে করেন যে এই বাসার থেকে ছাইয়া সদা আমরা অন্য কোথাও চলে যাই
বল দুটো এক্সপেরিয়েন্স শুনলাম আমরা আরো একটা এক্সপেরিয়েন্স বোধ হয় বাকি আছে
হ্যাঁ
তাহলে সেটাও শুনে ফেলি ভাইয়া
সেটা হলো এটা আমাদের গ্রামের বাড়িতে ঘটেছিল আমার সাথে আমাদের গ্রামটা হলো মোস্তফাপুর কুমিল্লা মুরাদনগর থানার ভিতরে পড়ছে তো একদিন আমার আব্বু বাজার থেকে আমাকে কারেন্ট জাল আইনা দিছে আমি মাছ ধরার জন্য তো আমি আমার একটা জ্যাঠাতো ভাই ওর নাম হলো জাহাঙ্গীর তো আমরা নৌকা নিয়ে রাত্রে জাল পাছিলাম তো রাত্রে ঘুমাইছি নৌকাতে তো দুটার দিকে দেখি আমার জালটা নাই কে জানে নিয়ে গেছে তখন আমি বলি জাহাঙ্গীর আমার জালটা তো নিয়ে গেল আব্বু আমাকে মারবে আমি আরেকটা জাল খুঁজতে হবে চল তো আমরা নৌকা দিয়া এদিকে আপনার জাল পাই না এখন আরেকটা বিলে পড়বো ওই বিলটার মাধ্যমে যাইতে হইলে আপনার একটা খাল আছে এই খালটা পাড়ি দিয়ে আপনার ওই বিলে যাইতে হয় এখানে একটা রাস্তা আছে রাস্তা কোনো ব্রিজ নাই শুধু দিনে নৌকা চলে রাত্রে চলে না যাতায়াত করে না এদিক দিয়ে মানুষ তো ওই বিলে গেছি গিয়ে দেখি ওই বিলও নাই তো রাত্র আড়াইটা বাজে তো আমরা ওই দিক থেকে আবার ব্যাগে রওনা করলাম আমাদের বাড়ির এদিকে আসবো তখন আমি পেছনে আমার যারা তবে জাহাঙ্গীর ওর সামনে আমরা এদিকে আসতেছি তখন এই পারে রাস্তার যেখানে খালটা এক পারে হলো একটা নিরব বাড়ি এখানে কোনো লোক বসবাস করে না দিনে যা শুধু একটু পোলাবাইনে আড্ডা আড্ডা মারে আপনার সন্ধ্যার পরে এখানে কোনো লোক থাকে না
কোনো কারণ
এটা কোনো কারণ হলে এখানে লোক থাকে না এখানে নীরব এখানে আপনার একা কোনো লোক টোক আসলে হয়তো একটু ভয়ঙ্কর টাইপের জায়গাটা এই বাড়িটা লোক থাকে না তো
মানে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেটার কারণে ভয় পায়
হ্যাঁ আগে পরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল ব্যক্তি একটা মানে অদ্ভুত ধরনের এরকম একটা ভয়ের একটা ই লাগে
এই বাড়ির মালিকও এখানে
না এখানে থাকে না ওরা তখন এইটারে এলো এক রাস্তার মাথা আরেকটা এলো ওই পারে যে খালটা ওই পারে এলো একটা পুকুর শুধু পুকুরের পাশ দিয়ে আপনার রাস্তাটা ওইখানে বিশাল একটা বাজার আছে ওইখানে কোনো লোক থাকে বাড়িটি একটু মানে একটু দূরে
আপনারা সেই ভাসঝাড় আর বাড়ি থেকে কতটুকু দূরে ছিলেন
আমরা একটু বেশি দূরে না তো দেখা যায় কাছাকাছি দেখা যায় একটা
মানে আপনারা দেখতে পাচ্ছেন
হ্যাঁ হ্যাঁ আমরা হয় স্পষ্টভাবে দেখতে পাচ্ছি
এবং আপনারা হচ্ছে কয়টার সময় তখন রাত
আড়াই দুটা তিরিশ পঁয়ত্রিশ বাজে মনে হয়
রাত দুটা তিরিশ পঁয়ত্রিশ বাজে আপনারা দুজন বন্ধু নৌকার উপরে
হ্যাঁ আমার চাষতো ভাই জাহাঙ্গীর
আচ্ছা
তো আমরা আসতেছি দেখি যে ওই বাড়িটার থেকে একটা লোক আসতেছে মানে সাদা কাপড় পরা একটু লম্বা টাইপের এরকম লম্বা টাইপের লোক আসলে আমাদের এলাকায় দেখি না লোক ওই দেখি না এরকম লম্বা টাইপের
বাড়ি থেকে
হ্যাঁ ওই বাড়ি থেকে দেখি নামে আসতেছে এত রাত্রে
ওই বাড়িতে তো কেউ থাকে না
কেউ থাকে না ওই বাড়িতে তখন ওই লোকটা নামে আসতেছে আইসা মানে খালে পাড়া আইসা পার হয়েছে না তখন আমাদেরকে বলতেছে মানে বিকট একটা মানে কণ্ঠ মানে ওই বয়সটা যে কিরকম বলতেছে অন্য ধরনের ভাই বয়সটা আমার মনে আছে এখন ভাই বলবো
ধরনের
যে ভাই আমি একটু বিপদে পড়ছি আমাকে একটু ওই পর পার করে দিবেন ভাই যার শুধু এতটুকু বললো
মানে সাধারণ কণ্ঠে একটু মোটা
হয় একটু মোটা কণ্ঠ মানে অন্যরকম এরকম বয়স আমি কখনো মানে শুনি না তখন এই বয়স বয়সটা শুনলে যে আমার আরো কিরকম আছে মানে একটু ভয়ে আতঙ্ক হয়ে গেলাম
মানে একে তো আপনারা দুজনে দেখেছেন যে সেই বাড়ি থেকে বের হয়ে
আছে বের হয়ে আছে আর এটা কোনো মানুষ মানুষ তো এরকম লম্বা থাকে না আবার সাদা কাপড় পরা জাস্ট আমরা একটু ওই দিকে নৌকাটা না চাপাই একটু এই পাশে নৌকাটা চাপাইছি যখন আমরা এই পাশে চাপাই এখন এই পাশ থেকে দেখি যে আপনার একটা বাজার আছে ওই বাজার থেকে আপনার একটা কুকুর আসতেছে একদম সাদা কিন্তু কুকুরটা কুকুরের মতো নয় শুধু পা গুলো অনেক লম্বা
আচ্ছা
মানে কুকুরের পা এত লম্বা থাকে না
মানে অনেক উঁচু
অনেক উঁচু কুকুরটা মনে হয় যে কি প্রায় কুকুরটা সাড়ে চার ফিট এরকম শুধু পা গুলো
চার সাড়ে চার ফিট শুধু
শুধু পা গুলো আর কুকুরটা এমনি সাধারণত কুকুরের সাজেই আছে
বল আমি একটু এখানে বলে নিই আমার শ্রোতা বন্ধুদের জন্য অনেকের কাছে হয়তো এটা অনেক বেশি অস্বাভাবিক মনে হতে পারে বাট কিছু কিছু এরকম দেখা যায় কয়েকদিন আগেও একটা কুকুর দেখলাম ইন্টারনেটে সার্চ করতে গিয়ে সেই কুকুরটার হাইট হচ্ছে ৬ ফিটের মতন তারও পা গুলো এরকম লম্বা ছিল সামহাও মাঝে মাঝে বাট সেটা
আফ্রিকায় কিংবা আমেরিকার কোনো একটা জায়গায় বাংলাদেশে সাধারণত এই ধরনের এত হাইটের কুকুর দেখা যায় না। তো আপনারা মানে এই কুকুরটা কি আপনাদের দিকে আসছিল?
হ্যাঁ হ্যাঁ, এই কুকুরটা আপনার ওইখান থেকে নামে খাড়ার এইটার আইসা
ঝাড়ের ওদিক থেকে,
হ্যাঁ ভাতঝাড়ের ওই দিকের নামে আমাদের এদিকে আসতেছে। আইসা এই পারে খাড়াইলো, খালার এক মাথা খাড়াইলো, ওই পারে ওই লোকটা খাড়াই আছে আর কোনো কথা বলে না, আমরা প্রশ্ন করলে কোনো উত্তর দেয় না। এই কুকুর তো আপনার এই পাশে খাড়াইয়া মনে হয় কিটা লাভদান নৌকাতে উঠবে, মানে এমন ভাবে পজিশন নিচ্ছে কুকুরটা। তখন আমরা নৌকাটা একটু মিডিলে নিয়ে গেলাম,
আমরা
দুজন একটু দোয়াটাওয়া করলাম, দোয়াটাওয়া পরে এই দিক ওদিক না তাকায় নৌকার একটু সামনে বাড়াইলাম। তো সামনে বাড়াইয়া একটু পিছুর দিক তাকায় দেখি কুকুরটা আপনার হাইটা বাজারের দিক চলে যাচ্ছে আর লোকটাকেও দেখছি আপনার বাড়ির দিকে ঠিক চলে যাচ্ছে। তখন আমরা একটু সামনে গেছি, বাপি যে যাক বিপদ কাটিয়ে গেছে, মানে আমার কাস্তো ভাই যে জাহাঙ্গীর ওই মানে চিকেন ম্যান আছে সামনের দিক তাকাইয়া
হঠাৎ
হঠাৎ। তখন আমি সামনের দিক তাকাই দেখলাম চিকেন ম্যান লোকে, দেখি আপনার কি যেন একটা সাদা দু তিনটা কি যে ভাইসা রয়েছে নৌকার সামনে একটু দূরে দেখা যায়, হ্যাঁ ভাইসা রয়েছে দু তিনটা। তখন এইগুলা দেখে আমার কাস্তো ভাই অনেক মানে চিকেন মারছে, চিকেন মারা
মানে কি মানে ভয়ঙ্কর কিছু ছিল দেখতে? কোনো
ভয়ঙ্কর কিছু ছিল মানে সাদা, শুধু সাদা টুটালে আর কিছু দেখা যায় না। তারপরে তিন চারটা এবার করে সামনে ভাইসা রয়েছে, আমরা নৌকা যে এদিকে দিক নিবো ওই ব্যাপার কাছে না, এগুলো না জানি কি সামনে গেলে এগুলো তো ভয় পেয়ে গেছি। তখন আমরা মানে দুইজনে অনেক কান্না করছি, মানে অনেক জোরে চিকেন মারছি।
তোর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
ডর এখন থেকে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। চারজন গেস্টকে নিয়ে আপনারা ডর শুনছেন আজকে, সিয়াম, আলিম, সজল এবং শান্ত। ডরের পর্ব চলছে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আপনারা আবারও শোনা শুরু করলেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর এখন থেকে প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 12টায়। ডর শুনছেন আছে কি প্রিয়ার সাথে, সঙ্গে আছে অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে কাজ করেছে লোবান। চারজন গেস্টকে নিয়ে আপনারা ডর শুনছেন আজকে, সিয়াম, আলিম, সজল এবং শান্ত। ডর সবসময় যে জিনিসটি মেনে চলে সেটি হল ভয় উপভোগ করবার জন্যে, ভয়ের অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসার জন্যে। পরিবেশ খুবই 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 গুরুত্বপূর্ণ। ডর আপনি শুনবেন মূলত নির্জন কোনো জায়গায়, সেটা হতে পারে আপনার রুম যেখানে অন্য কেউ থাকবে না, কিংবা কাছের কোনো বন্ধুটি। পারলে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন রেডিওর এবং হালকা করে আপনার ঘরের জানালাটা খোলা রাখুন। শুনতে থাকুন গৃহ অনুষ্ঠান ডর এবং ডুবে যেতে থাকুন গল্পের একেবারে গভীরে। ফিরছি আবারও ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
সামনে দিক তাকায় দেখলাম চিকেন মালকে, দেখি আপনার কি যেন একটা সাদা দু তিনটা কি যে ভাইসা রয়েছে নৌকার সামনে একটু দূরে দেখা যায়, হ্যাঁ ভাইসা রয়েছে দু তিনটা। তখন এইগুলা দেখে আমার তাতে অনেক মানে চিকেন মারছে, চিকেন মারা
মানে কি মানে ভয়ঙ্কর কিছু ছিল দেখতে? কোনো
ভয়ঙ্কর কিছু ছিল মানে সাদা, শুধু সাদা টুটালে আর কিছু দেখা যায় না। তারপরে তিন চারটা এবার করে সামনে ভাইসা রয়েছে, আমরা নৌকা যে এদিকে দিক নিবো ওই ব্যাপার কাছে না, সেগুলো না জানি কি সামনে গেলে এগুলো তো ভয় পেয়ে গেছি। তখন আমরা মানে দুইজনে অনেক কান্না করছি, মানে অনেক জোরে চিকেন মারছি। তো পাশে একটা লোক প্রায় দুইটা তিনটা পর্যন্ত পড়াশোনা করতো পুকুরটার পারে, ওই আবার আমাদের কান্না শুনে আলম ভাই চিনে, আমাদের আমাদের বাড়ির পাশে ঘটনাটা।
আপনারা কোন রকম মানে নড়চড় তো দেখেন নাই নাকি? দেখেন ভেসে উঠছে
না, শুধু হলে আপনার বাস্তাছে এই দেখি হালকা একটু
নড়েছে। উনি টর্চ মারলো
না? হ্যাঁ এগুলো না, যখন টর্চ মারছে ওই জাগছে লাইটটা, টর্চটা মারার পরে দেখি এগুলো আর নাই।
তারপরে কি আপনারা ঘাটে চলে
তারপরে ওই বইখানে খাড়াই নিছে ও আমরা ওই পারে গেছি যাওয়ার পরে তো তোরা কি করছ আমি এমনি মানে মাছ ধরতে আসছিলাম বড় ভাইয়ের শেয়ার করছি যাবে এমন এমন ঘটনা দেখলাম করে বলছি কই দিতে এমনি জায়গা খারাপ মাগিবের পরে এদিকে কেউ লোক সংখ্যা হয় না তোরা কে তোরা তো ওই দিন
ওকে তো এই ছিল আপনাদের ঘটনা আচ্ছা সেই লোকটাকে তো আর কখনো কোথাও দেখেননি
না 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 ওই রকম কোনো লোক পদ আমরা দিনে গেছিলাম কিছুই নাই
কিছুই নেই এবং ওই চেহারার মানুষ আপনারা আগেও কখনো এলাকায়
দেখেনি না আর দেখেই না
কখন কোথায় কি জন্য আমি জানি না আপনারা যদি লোকটাকে ভয় না পেতেন কোন এক কারণে আপনারা যদি না দেখতে পেতেন যে ওই বাড়ি থেকে বের হয়েছে তাহলে কিন্তু আপনারা তেমন একটা ভয় পেতেন
আমার ভয়টা লাগতো ভাইয়া যদি ওই মানুষ হতো তাহলে আমি যখন প্রশ্ন করছি যে কে কোথায় যাবেন বিপদ পাচ্ছেন ও হয়তো কোনো উত্তরই দিল না এই জায়গায় আমার ভয়টা শুধু খালি খাড়াইয়া শুধু একটা শব্দ বলে ও তাকায় রয়েছে আর কিছু বলে না উত্তরে দেয় না আর কোনো কথাই বলে না শুধু খাড়াই রয়েছে আর দেখতেও তো দেখা যাও বিশাল লম্বা শুধু সাদা কাপড় পরে
তা আবার রাত্রে তিনটার সময়
হ্যাঁ
তাই না হঠাৎ করে একজন এসে বলছে পার করে দিতে পাওয়াটাই স্বাভাবিক যাই হোক আমরা শুনলাম আপনার এক্সপিরিয়েন্স গুলো হয়তো বা অনেকের কাছে ডর যখন তারা শুনতে থাকবে তখন হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে না এটা এমন কোনো ভয়ের কিছু নয় বা এরকম কিছু কিন্তু আমি বুঝতে পারছি যে ওই সিচুয়েশনতে ওই সময়টাতে ওই জায়গাটায় থাকা তখন ভয়টা অন্যরকম ভাবে কাজ করে যেহেতু আপনারা আগে থেকেই দেখছেন যে লোকটা বেরিয়ে হয়ে আসছে এমন একটা জায়গা থেকে যেখানে কেউ থাকে না তার উপরে আপনারা ওই এলাকার ছেলে হয়েও ওই মানুষটাকে কখনো দেখেননি তার কণ্ঠস্বর অদ্ভুত রাত তখন তিনটা বাজে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক এবং তারপরে ওই সাদা জিনিসগুলো কি ছিল সেগুলো কিন্তু আমরা এখনো কেউ জানি না তো যাই হোক এরকম অনেক ঘটনাই ঘটে আশা করি আপনার সাথে আর ঘটবে না কিন্তু যদি ঘটে তাহলে কি ডট টিমের সাথে আবার শেয়ার করবেন
আমার সাথে আরো ঘটনা আছে আমি আবার এগুলা
অবশ্যই কোনো না কোনো সময় অন্য কোনো একটা জার্নিতে অবশ্যই আপনি আমাদের সাথে
অদ্ভুত জায়গায় আনছেন এমনি একটু ভয়ে
আর তাছাড়া আমাদের সাথে আরো অনেক অতিথি আছে তবে অবশ্যই আপনার কথা মনে থাকবে এবং ডট টিমে যে একবার আসে সে বারবারই আসে এবং যদি এমন কোনো ঘটনা আপনার ঘটে গিয়ে থাকে অলরেডি বা পরবর্তীতেও ঘটে অবশ্যই ডট টিম আপনার সাথে যোগাযোগ করবে আর ডট টিমের অন্যতম অংশ সুমন সুমন তোর কিন্তু একটা কিছু বলার কথা ছিল
আজকে বলতেই হবে
আজকেই বলতে হবে আজকেই
ওকে ঠিক আছে বলেই ফেলি কারণ এক্সপিরিয়েন্স আসলে যখন তরটা যা ঘটে ওটার অন্যরকম একটা ফিলিংস থাকে তাই না তো আগে যেই পার্টটা আমি বলেছিলাম যে আমি বলেছিলাম যে দিনের বেলায় আমি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যেটা আমি দেখেছি যেটা আমার কাছে অনেক উইয়ার্ড মনে হয়েছে তো আমি যখন ফিরছিলাম চান্সটা শেষ করে ফেরার পথে আমাদের প্রায় দশটার মতো বেজে যায় সেম সিএনজিতে করে সাথে আমার সাথে আরো একজন ছিল টোটাল আমরা তিনজন ছিলাম তো ওখানে হচ্ছে দুটো ওয়ে ছিল আমাদের আসার জন্য তো একটা রাস্তা আমরা অ্যাভয়েড করছি সেখানে হচ্ছে প্রায় সন্ধ্যা সাতটা আটটার পরে নাকি ডাকাতির একটা টেন্ডেন্সি আছে তো ওইটা আমরা অ্যাভয়েড করেছি তো তারপর আমরা যে রাস্তাটা ধরেছি সেই রাস্তাটাও মনে কর যে অনেক অনেক বেশি ভাঙা ছোড়া এবং গ্রামের একটা রাস্তা বুঝতেই পারছিস এবং আটটার পরে মোটামুটি শীতের দিন যেহেতু মানে মানুষজনের কোনো চিহ্ন নাই তো ড্রাইভার করেছে কি একটা বাঁধের উপর দিয়ে সে আসার সময় রাস্তা ধরেছে তো রাস্তাটা হচ্ছে এরকম ওখানে মানুষজন একদম বলতে নেই দিনের বেলায় ওখানে মানুষজন ওই রাস্তায় এরকম দেখা যায় না রাতের বেলা তো প্রশ্নই ওঠে না কোনো বাড়ি ঘর নাই আশেপাশে এবং কোনো দোকানপাট থাকার তো প্রশ্নই ওঠে না তো এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি কুয়াশা ধুলা সবকিছু মিলিয়ে আর অদ্ভুত নীরবতা মানে এমনিতে গা ছমছমে ভাব রাস্তাটার দুই পাশে ঘন জঙ্গল গাছপালা
আর তার সাথে যুক্ত হয়েছে তো সকালের
দুপুরবেলা যে ফিলিংসটা রয়ে গেছে তো ওটা তো মনের মধ্যে আছে তাছাড়া ডর যেহেতু করি অনেকের কাছ থেকে অনেক এক্সপিরিয়েন্স শুনি
এবং খুব কিন্তু এগুলো মাথায় আসে
ওই পথে এগুলো মাথায় আসে তো যাই হোক আমি জাস্ট বসে আছি হঠাৎ করে হয়েছে কিছুক্ষণ পরপরই সিএনজির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল মানে অনেক ঠান্ডার কারণে মানে গ্যাস নাকি জমে যাচ্ছিল স্টার্ট এই জন্য বন্ধ হয়ে যাচ্ছিল তো একটা পর্যায়ে ওই রাস্তা ধরে আমরা যেতে যেতে মোটামুটি রাস্তাটার মাঝামাঝি এমন একটা অংশে পৌঁছে গেলাম যে আমরা যদি চাই ওই রাস্তাটা ব্যাক করে আসলে আসা সম্ভব না এবার সামনেই এগিয়ে যেতে হবে তো এমন একটা জায়গায় গেলাম এক পর্যায়ে বিশাল বড় এক বট গাছ রয়েছে ওটার আশেপাশে আরো অনেক কি কি গাছ আছে আমি নামও বলতে পারবো না রাতের অন্ধকারে সিএনজির আলোতে যতটুকু দেখা যায় ঠিক ওই জায়গার মধ্যে যে একদম বন্ধ হয়ে গেছে সিএনজিটা তো ওই বন্ধ হওয়ার আগের ঘটনা একটু বলি যে যখন যাচ্ছিলাম এমন ভয় পাচ্ছিলাম মনে কর যে দূর থেকে মনে হচ্ছে একটা মানুষ মনে হেঁটে আসতেছে প্রথমে ভয় পেয়ে গেছি চোর ডাকাত না তো
প্রথমেই ভয়
যখন এই ভয়টা আস্তে আস্তে একটু কেটেছে মনে হচ্ছে জিন ভূত না তো যখন এই ভয়টা কেটেছে কাছ দিয়ে লোকটা একদম খুব স্বাভাবিক ভাবে ক্রস করে গেছে মনে হলো না
একটু
না একটু সিকিউর। তো যাই হোক, এরকম তো যখন বন্ধ হয়ে গেছে তখন আমাদের নামতে বাধ্য হয়েছে। আশেপাশে কোনো মানে সাহায্য পাওয়ার মতো কিছু নেই। সিএনজি ড্রাইভার প্রাণপণে চেষ্টা করছে যে কিভাবে এটা ঠিকঠাক করা যায়। আমরা নিচে নেমে দাঁড়ায় আছি। আমি আসলে মোবাইলের টর্চ দিয়ে আশেপাশে দেখার চেষ্টা করছি। সত্যিকার অর্থে ওটা না দেখাই ভালো, দেখলে আরো ভয় লাগে। এই জঙ্গলের মধ্যে বট গাছের মধ্যে যখন লাইট আলো যায় না,
পাওয়ারটা দেখাচ্ছে,
পাওয়ারটা মনে হয় এরকম দেখাচ্ছে। হঠাৎ করে রাস্তার এই পাশ থেকে ওই পাশে শিয়াল দৌড়ে যাচ্ছে, মানে হাতের দুই হাত কাছ দিয়ে শিয়াল দৌড়ে যাচ্ছে।
সেই রকম এক্সপিরিয়েন্স নিয়ে আসছে।
মাঝে মাঝে শিয়াল এমন লুক দেয়, মাঝে না মনে হয় কামড় দিয়ে গেছে। এরপরে আমি সিরিয়াসলি মানে সিএনজির ভেতরে ঢুকে দরজা আটকে
দিয়েছে আসলো ওই গেট গুলো।
তারপরে যাই হোক, একটা পর্যায়ে আবার নামতে হলো। তো অনেকক্ষণ চেষ্টা করার পরও দেখা যাচ্ছে হচ্ছে না। তো একটা পর্যায়ে সে কোনো একটা কানেকশন মানে ছুটে গিয়েছিল, কানেকশনটা লাগিয়েছে, বললো যে এবার একটু ধাক্কা দিয়ে একটু সামনে
নিয়ে যাওয়া সম্ভব।
তো আমরা যাই হোক নিয়ে যাচ্ছি। তো দূর থেকে আমি যেটা দেখলাম যে সিএনজি যখন আলোটা জ্বলছে না, আশেপাশের কিছু এরিয়াও কিন্তু ঝাপসা ঝাপসা করে দেখা যায়
আস্তে আস্তে, কিছুক্ষণ
আস্তে আস্তে করে দেখা যায়।
কারণ এটা হয় কি, চোখের মনি অ্যাডজাস্ট করা শুরু করে অন্ধকারের সাথে এবং বড় হয়ে যায়।
তো যখন হচ্ছে এরকম ওই আপসা পড়েছে, আমার মনে হচ্ছে যে ওইখান দিয়ে কোনো একটা হাঁটা রাস্তা গেছে, কেউ হয়তো হেরে যাচ্ছে, ডাক দিলে হয়তো আমরা হেল্প পাবো কিছু একটা। তো আমি ওনারে বললাম আপনি লাইটটা ওখানে ঘুরিয়ে ধরেন। ধরে দেখলাম যে যেটা আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ স্পষ্ট হেঁটে যাচ্ছে, আসলে কোনো এই ধরনের কোনো কিছুর সিমটম পাওয়া যায়নি।
কিছুই নেই।
কিন্তু আমার কাছে মনে হয়েছিল আমার এতক্ষণ অন্ধকারে থাকতে চোখ সওয়া হয়ে গেছে।
একটা স্ট্রাকচার দেখেছি
আমি, একটা স্ট্রাকচার। সেই জন্য আমি কিন্তু খুব মানে দেখে কিন্তু অনেক স্বস্তি ফিল করেছি, মানে এরকম একটা জায়গায় একটা মানুষের উপস্থিতি মানে অনেক
অনেক সাহস
সাহস পাওয়া। তো আমি যখন ওনাকে ঘুরাতে বললাম, দেখলাম যে না কিছুই নেই, ভয় উল্টা আরো ধরে গেছে। তো ভাগ্য ভালো সিএনজিতে স্টার্ট হয়ে গেছে, তখন মানে কোন রকম আর কি ওই রাস্তাটা পার হয়ে এসে মনে হয়েছে যে এটা আমার লাইফে আসলেই একটা উইয়ার্ড একটা এক্সপিরিয়েন্স। এমন এক্সপিরিয়েন্স দশ শুরুর পরে মনে হয় আর পাইনি।
শুন, আই থিঙ্ক দ্যাট ইজ আ হন্টেড প্লেস, আমাদের কোনো না কোনো একসময় ওখানে যাওয়া উচিত।
দোস্ত ওটা মনে হয় রাতের বেলা ধারণ করতে হবে না, দিনের বেলা যদি আমরা ডট ধারণ করি সেম ফিলটা পাওয়া যাবে মনে হয়। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার আসলে একটা কিছুদিন আগে ঘটে যাওয়া এক্সপিরিয়েন্স, যেটা আসলে কথার প্রসঙ্গে শেয়ার করে ফেললাম।
ভালো করেছিস, বলে ফেলেছিস। আমার টম থমসনের গল্পটা আমি বলবো সবার লাস্টে।
সবার লাস্টে বলবি? ওকে ফাইন। এই মুহূর্তে তাহলে যে অপেক্ষা করছে তার গল্পটা একটু শুনে নি।
আর এখন আমাদের সাথে যে তার অভিজ্ঞতা শেয়ার করবে, সে আজকে প্রথম নয়, আগেও সে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করে গেছে, এবং ভাগ্যজনক না আমি বলবো দুর্ভাগ্যজনক ভাবেই তার কাছে আরো কিছু অভিজ্ঞতা জড়ো হয়েছে। ইজ দ্যাট ট্রু সজল ভাই?
হ্যাঁ।
ওকে, তো সজল ভাই আপনি আগে একবার এসেছিলেন, হয়তো আজকেই প্রথম কেউ একজন দর শুনছে, তো আপনার পরিচয়টা যদি একটু জানাবেন।
হ্যাঁ, আমি সজল। এবার আমাকে দরে সিলেক্ট করার জন্য স্পেশালি থ্যাংকস ডর টিমকে।
থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা আপনার কাছ থেকে আজকে বেশ কয়েকটা ঘটনা শুনবো। প্রথম কোন ঘটনা শুনবো সজল ভাই?
আচ্ছা, প্রথম আমার সাথে যে ছোট্ট একটা ঘটনা ঘটে এটা দিয়ে আমি শুরু করতে চাই। প্লিজ। 15 ডিসেম্বর রাত্রে, এটা হচ্ছে আমরা আমাদের কলেজের পক্ষ থেকে আমরা ফুল দিতে যাই।
আচ্ছা,
16 ডিসেম্বর পরে 15 ডিসেম্বর রাত্রে। তো এটা দিতে দিতে প্রায় রাত 1টার মতো বেজে যায়। এটা দেওয়ার পর ওইখানে আমার বাসা ছিল একটু দূরে, তো আমি আমার এক ফ্রেন্ডের বাসায় থাকবো এরকম চিন্তা ভাবনা করে তো যাই। তো আমরা যাচ্ছি, তো এত রাত্রে কোনো গাড়ি টাড়ি পাওয়া যায়নি, তো প্রায় 1.5 কিলো পথ আমাদের হেঁটে যেতে হয়।
1.5 কিলো?
হ্যাঁ। এই কথাটা বলে রাখি যে জয়দেবপুর এলাকায়, নাম বললে সবাই আর কি চেনে যে ওইটা খুবই একটা হন্টেড রোড ওইখানে। তো আমরা যাচ্ছি, জ্যোৎস্না রাত ছিল ওইটা। আমরা ফ্রেন্ড গল্প টল্প করে কলেজের আমাদের এগুলো আগামবার প্রসপেক্ট আছে দিবে, এই গল্প টল্প করার সময় হঠাৎ করে মনে হলো যে আমাদের পিছনে কে যেন আসতেছে। আমরা পিছনের দিকে তাকালাম, তাকানোর পর 4 জন মানুষ দেখতে পেলাম যে একটা খাটিয়া নিয়ে আসছে।
আচ্ছা, একটা জিনিস, সরি আমি মাঝখান থেকে থামাচ্ছি, আমি খেয়াল করিনি হঠাৎ করে এই টাইমটা কত, তখন
টাইমটা তখন মেবি 2টার মতো
রাত।
হ্যাঁ,
তাকালে দেখতে পাওয়ার কথা যদি তারা ধান খেতে কোনো কারণে নামে, কিন্তু আপনারা দেখলেন কিছুই নেই।
আমরা কিছুই নেই। তো এটা দেখে তো আমরা খুব ভয় পেয়ে যাই। তো আমি শুধু একটা কথা ওদের বলছি যে যাই হোক আমরা কেউ যেন দৌড়াই না, দৌড় দিলে সবাই যাতে একসাথে থাকে। আমার এই জিনিসটা ছিল যদি আমরা দৌড়াই তাহলে ব্রেন উল্টা পাল্টা কাজ করবে, এবং এক একজন এক এক দিকে চলে গেলে তখন হয়তো ভয়টা আরো বেশি পাবো। এই কারণে আমরা ওদের দুজনকে ধরে আমরা আস্তে আস্তে এগোতে থাকি। কিন্তু একটু পর দেখা গেল কি যে জ্যোৎস্না রাতে কিন্তু আমাদের উপর মানে রৌদ্রের মধ্যে যদি কেউ ছাতা ধরে রাখে যে ছায়াটা পড়ে না, ঠিক ওই রকম আমাদের উপর এরকম ছায়া পড়ে আছে, কিন্তু আশেপাশে কোনো গাছ নেই, জ্যোৎস্নার যে ইয়াটা পড়বে ওইটা আমাদের উপর পড়ছে না।
ওই ছায়াটা আপনাদেরকে কোনো রকম কোনো প্রবলেমে ফেলেনি?
হ্যাঁ, প্রবলেম বলতে বল, আমরা ফিল করতেছি যে আমাদের আশেপাশে কেউ আছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপর মনে হচ্ছে যে কিছু ধরে রাখছে, এবং ছাতা ধরে রাখলে যেরকম হয়।
আচ্ছা,
হ্যাঁ ওইরকম। তো আমি শুধু এতটুকু মাথার মধ্যে ছিল, এটা ডর শোনার পর থেকে ইয়ে হয়েছে যে যখন অক্সিজেন কম পেলে ব্রেনটা কাজ করে উল্টা পাল্টা। তো এই জন্য বলছি যে তোমরা আমরা একসাথে থাকি যাতে আমরা দৌড় না দিই, কারণ আমরা যদি এক এক দিকে এক একজন চলে যাই তখন আরো বেশি ভয় পাবো, যার কারণে ওই টাইমটা এবং ওই প্লেসটা আস্তে আস্তে চলে গিয়েছে।
আপনারা খুব চেষ্টা করে রিল্যাক্স থেকে, কোনো রকমের প্যানিক না করে, জাস্ট সিচুয়েশনটা এড়িয়ে চলে আসছেন। That was very intelligent of you people. Thank you very much. এরকম মাথা ঠান্ডা রাখতে পারার জন্য। Well, এটা তো একটা ছোটখাটো একটা এক্সপেরিয়েন্স শুনলাম, এছাড়া আর কোনো কিছু সহযোগী?
এছাড়া আমার এক ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি শেয়ার করব। এটা হচ্ছে ও জয়দেবপুরে ওদের বাসা চেঞ্জ করার পর ওর আব্বা আম্মা নানির বাড়িতে ছিল, ওর ক্লাসে পরীক্ষা ছিল এই কারণে ও যেতে পারেনি। নতুন বাসা চেঞ্জ করছে, প্রায় 15-20 দিন ভালোই চলছে, কিন্তু একটু একটু প্রবলেম হতো যে মাঝে মাঝে দরজা তো নক করতো, নক করার পর দরজা খোলার পর কাউকে দেখা যেত না। আপনাদের ডরই শুনতে ছিল, হঠাৎ করে ফিল করলো যে ওর যে বাথরুম এটা মনে হলো যে কেউ যেন গোসল করছে, এরকম মানে পানি ছাড়লে যেরকম শব্দটা, মানে পানি ঢাললেই তো এরকম শব্দ হলো। তো ও হঠাৎ করে উঠলো, দরজা নক করে ভিতর থেকে আটকানো, কোথায় যাবে বের হয়ে,
তাও তো কথা।
তো ও ওর রুমে ছিল, এইরকম হচ্ছে মাঝে মধ্যে ওর দরজা তো নক করছে, তো মানে কান্নাকাটি একরকম শুরু করে দিয়েছে ভয়ের কারণে, এবং নিচতলায় যদি কোনো লোক থাকতো তাও একটা কথা ছিল, নিচেও কেউ ছিল না। তো এরপর ও একদম মুঠুক ঢেকে শুয়ে আছে, তো একটু পর মনে হলো রুম দিয়ে যেন হাঁটছে,
রুমের ভিতরে,
হ্যাঁ রুমের ভিতরে কে যেন হাঁটছে। আপনি শুধু মানে চিন্তা করেন যে একা একটা রুমের মধ্যে কিভাবে মানে স্বাভাবিক থাকবে,
অসম্ভব, অলমোস্ট অসম্ভব।
তারপর মানে ও দেখতে চাইলো যে আসলে রুমের মধ্যে কে, তো যখন মুখ বের করে সোফার দিকে তাকালো মনে হলো যে একজন বুড়ি, মানে বুড়ো সড়ো মানুষ আর কি, একদম নিচে হয়ে মানে মাথা টাথা ডেকে বসে আছে। তো এইটা দেখে আর সহ্য করতে পারেনি, একদম চিৎকার করে রুম থেকে বেরিয়ে চলে আসে।
সে কি স্পষ্ট দেখলো?
একদম স্পষ্ট দেখেছে। এখন ও বললো ও যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছে তখন একটা হাসির মতো আওয়াজ
উঠছে
স্পষ্ট।
আপনার ওই বন্ধুটা অনেক সাহসী,
হ্যাঁ বলতে হবে।
চোখ খুলে কেউ যদি এরকম একটা কিছু দেখে তখনই তো সেন্সলেস হয়ে যেতে পারতো।
আমি যখন ওর কাছ থেকে ঘটনাগুলো শুনতেছিলাম, মানে ওর যে কি অবস্থা ছিল ওই সময় বলারই এটা,
মানে বলতে বলতেও তার মধ্যে যে ভয় ছিল সেটা আপনি দেখতে পেয়েছেন। যাই হোক, আপনাদের বন্ধু স্বয়ং নিজে এখানে উপস্থিত থাকলে হয়তো আমরাও কিছুটা টের পেতাম, বাট উই আর লাকি এনাফ যে অ্যাটলিস্ট সজল ভাই আমাদের কাছে গল্পটা নিয়ে এসেছে। যাই হোক, এটা গেল আরেকটা অভিজ্ঞতার ঘটনা। সেই বাড়িটা
আমরা
অনেক ধরনের খোঁজ নিই বাড়ি ভাড়া নেবার আগে, যে বাড়িওয়ালা কেমন, বাড়িওয়ালারা খোঁজ নেন ভাড়াতিয়ারা কেমন, বাট এই ধরনের খোঁজ খবর গুলো আসলে করার কোনো মানেও নেই, তাই আমরা খোঁজ খবর করিও না। খুব বেশি ভাগ্য খারাপ হলে দেখা যায় যে এই ধরনের কিছু স্পটে আলটিমেটলি আমাদেরকে জায়গা পেতে হয়। যাই হোক, চেষ্টা করব ওই বাড়িতে দর টিমকে নিয়ে একবার যাওয়ার, হচ্ছে না হচ্ছে, যেহেতু নিচতলাটা খালিই থাকে আমাদের মনে হয় তেমন একটা সমস্যা হবে না। যাই হোক, এছাড়া আর কোনো এক্সপিরিয়েন্স সজল হয়ে আপনার নিজের?
আমার নিজের আসলে এরকম এক্সপিরিয়েন্স নেই, তবে আমি শুনেছি অনেকের কাছে ঘটনা কানেক্ট করে,
তাহলে কোন একটা কি আমাদেরকে
অবশ্যই। এটা হচ্ছে প্রায় আরো 20-30 বছর আগের ঘটনা। তো গ্রামে কিন্তু একটা কথা প্রচলিত ছিল, আমি সঠিক জানি না আপনি এটা জানেন কিনা, যে যদি সুন্দর হয় ছেলেরা দেখতে একটু ভালো হয় বলতো আর কি গ্রামের মানুষ, যে জিনে নিয়ে যায় মেয়েদের ক্ষেত্রে, জিনে নিয়ে যায় ছেলেদের ক্ষেত্রে পরি। তো এইরকম একটা ঘটনা আমি শুনেছি আমার দাদির কাছ থেকে, উনি যখন ছোট ছিল তখন নাকি এই ঘটনাটা হয়েছিল, ওইটা এখন শেয়ার করছি
প্লিজ।
তো ওনার যে কাজিনরা ছিল তো তখন তো আসলে লেখাপড়া তেমন করতো না,
ট্রেডিশন তো ছিল না,
তো রাত্রে বেলায় বসে আড্ডা দিচ্ছে। তো গাজীপুর এলাকাটা আগে তো খুব মধুবন যেটাকে বলে জানেন, তো ওইরকম রাত্রে বসে আড্ডা দিচ্ছে। তো প্রায় রাত অনেক বেজে যায়, তিন চারজন বসে আড্ডা দিচ্ছে, তো হঠাৎ করে মনে হলো সামনে হচ্ছে বন জঙ্গল ছিল, তো ওনাদের মনে হলো সামনে যেন কি একটা মানে ফোকাস করছে এরকম একটা মতো সাদা। তো প্রথম একজন তাকায়, তাকানোর পর মনে হচ্ছে যে কি যেন একটা ঝোলে আছে, তো সবাইকে বলে দেখ তো এটা কি, সবাই দেখে যে একটা লাশের মতো ঝোলে আছে। তো ওনারা যখন ওইদিকে তাকায়, ওই লাশটা গলায় ফাঁসি দেওয়া অবস্থায় ছিল, লাশটা ওনাদের দিকে তাকায়, তাকায় একটা বিচ্ছিরি হাসি দেয়। হাসি দেওয়ার পর ওইখান থেকে সবাই চলে যায়, বাসাতে এসে সেন্সলেস হয়ে যায়। তো ওইখানে একজন বসে থাকে, ও একটু পাগল টাইপের ছিল।
ওখানে মোট কয়জন ছিল?
না, চার পাঁচজন ছিল,
চার পাঁচজনই ওই লাশটা দেখেছে এবং লাশের হাসি।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু একজন বসেছিল, একটু পাগল টাইপের ছিল। তারপর ওকে পরে ধরে নেওয়া হয়, কিন্তু ও আসলে এরকম ওই রকম ভয় টয় পায়নি। তো সাথে যারা ছিল ওরা খুব ভয় পেয়েছে এবং ওরা ওই ঘটনাগুলো পরে আর কি বলে। তো পরে ওই যে যেই বললাম যে একটু পাগল টাইপের, ও নাকি বললো যে মেয়েটার চেহারা খুব সুন্দর ছিল,
মানে আত্মহত্যা যে করেছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে লাশটা ওরা দেখতে পেয়েছিল ওইটার চেহারা নাকি ওর কাছে খুব ভালো লেগেছিল, এবং প্রায় সময় ও বলতো যে আসলে ওই মেয়েটা না দেখতে খুব সুন্দর ছিল, তোরা তো চলে আসলি, আমি মেয়ের চেহারা দেখি আমি এই কারণে আসিনি।
আচ্ছা,
এটা হয়। তো এরপর 15-20 দিন পর ঘটনাটা হয় কি, যে ওই লোকটা প্রায় সময় ও রাত্রে ঘর থেকে বেরিয়ে দিচ্ছে। এটা যখন 2-1 দিন হয়ে যায় পরে ওনারা বুঝতে পারে যে ও রাত্রে ঘর থেকে বেরিয়ে যায়, এবং সাধারণত পিছু যাওয়া হয়, যখন পিছু নেওয়া হয় তখন দেখা যায় ওই জায়গাটাতে যায় মানে উল্টা পাল্টা বলতেছে ঘুমের মধ্যে। তো যখন ওকে সবাই মিলে ধরে, ধরার পর সেন্সলেস হয়ে যায়, বাসায় আসলে বলে যে ওকে নাকি কে রাত্রের বেলায় ডেকেছিল, এবং ও সেই ডাকে সাড়া দিয়ে পিছন পিছন যায়। এবং পরে উনি যতদিন বেঁচে ছিল এইরকম মানে অস্বাভাবিক ছিল এবং এইরকম প্রায় সময় করতো, কিন্তু একটা সময় উনি রাত্রে বেরিয়ে যায়, তো কেউ আর কি এরকম দেখে না, উনি একা একা বেরিয়ে যায়। সাথে ছিল পুকুর ছিল, তো সকালে ওনার লাশ পাকে উল্টো ভাবে ওনার মাথাটা গেড়ে
পুকুরের পানির নিচে মাথাটা গেড়ে দেওয়া হয়েছে।
আর এখানে বলে রাখি যে জায়গাটা তো এই ঘটনাগুলো হয়েছিল, গ্রামের যে বিভিন্ন ই মৃত্যুগুলো আছে না, যেগুলো অপঘটিত মৃত্যুগুলো, হ্যাঁ ওই লাশগুলো ওইখানে কবর দেওয়া হতো। যে গ্রাম অঞ্চলে এই লাশগুলো সাধারণত স্বাভাবিক যে মানুষ মৃত্যু হয় ওদের সাথে দেওয়া হয় না এখনো।
হ্যাঁ, জানায় এরকম ভাবে হয় অনেক সময়। তো ওই জায়গাটা ছিল এমন একটা স্পট যেখানে অপঘাতে মৃত্যু হওয়া লাশগুলো কে দাফন করা হতো, এবং ওই লোকটার লাশটা সামহাও সেই পুকুরের পাশেই পাওয়া যায়। রাইট, তো ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে যে আজকে আসলে বেশ কিছু অতিথির গল্প তো শুনলাম, সজল ভাইটা শুনছি, সজল ভাইয়ের আরো কিছু এক্সপেরিয়েন্স বাকি আছে সেটাও শুনবো, বাট তার আগে এতটুকু বলে নিই যে আজকে আমরা ডরে যে ঘটনাগুলো শুনছি হয়তো বা অনেকটাই অন্যান্য ডরের চেয়ে একটু অন্যরকম হয়তো আপনাদের কাছে মনে হতে পারে, যে প্রত্যেকটা ঘটনা অনেক বেশি জেনারেল, অনেক স্পেসিফিক কারোর সাথে হয়তো না, বাট অনেকের সাথেই ঘটেছে এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের কাছে আজকে সামহাও উঠে আসছে বারবার। সো এরপরে সজল ভাই আর কোন এক্সপিরিয়েন্স?
এরপর আরেকটা এক্সপিরিয়েন্স আমাদের বাসা ওইখানের একটা ঘটনা, রিসেন্টলি ঘটে যাওয়া না, এটার আগে প্রথম থেকে বলি একদম
প্লিজ।
তোর মানে ভয়, হন্টেড বাই ব্রাম মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
চার মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো আবারও, আমরা ফিরবো ঠিক চার মিনিট পরে। যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। চারজন গেস্টকে নিয়ে আপনারা ডর শুনছেন আজকে, ফিয়াম, আলিম, সজল এবং শান্ত। প্রিয় শ্রোতা, ডর শুনছেন আপনি হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ফিরছি ঠিক চার মিনিট পর। ডর
এফএম 89.2
কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। চারজন গেস্টকে নিয়ে আপনারা ডর শুনছেন আজকে, ফিয়াম, আলিম, সজল এবং শান্ত। এদের মতো নিজের জীবনের অতিবৌদিক ঘটনাগুলো বলবেন, লাখো মানুষের সাথে শেয়ার করবেন, আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09-613-892-892। আমি আবারও বলছি, ফোন নম্বরটি হচ্ছে 09-613-892-892। আবারও গল্পে ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতির প্রয়োজন হয়েছিল।
আমাদের বাসার ওইখানের একটা ঘটনা রিসেন্টলি ঘটে যাওয়া। এখানে যে বাড়িটা করা হয় এর দুপাশে হচ্ছে গার্মেন্টস, কিন্তু এই বাড়িটাতে এখনকার দিনে কেউ থাকে না। অনেক আগে 15-16 বছর আগে কেউ থাকতো। ঘটনাটা এইরকম ছিল, যখন এখানে বাড়ি করা হয় এখানে অনেক জঙ্গল টঙ্গল ছিল একদম রাস্তার পাশে। তো এইরকম বাড়ি সাধারণত কেউ যে খালি রাখার মতো না। ওইখানে বাড়ি করা হয়, বাড়ি করার পর যেই লোকটা বাড়ি করেছিল উনি ছিল একজন সরকারি চাকরি করত। তো বাড়িতে মানে প্রায় সময় বিভিন্ন প্রবলেম গুলো ফিল করতো, যে টিনের চালে কেউ ঢিল দিচ্ছে। এবং বাড়ি করার সময় ওনাকে ওনাকে প্রথমে স্বপ্ন দেখানো হয়েছিল যে এখানে বাড়ি করতে না, কিন্তু উনি আসলে এগুলো কেয়ার করেন,
বার্তা দেননি।
হ্যাঁ, বার্তা দেয়নি। তো বাড়িটা করে, করার পর প্রায় সময় দেখতে পাই যে দরজাটা নক করছে, দরজা খোলার পর কেউ নেই। আর তখন আশেপাশে তেমন বাড়িও ছিল না। এরকম প্রায় অনেকদিন হয়েছে। তো একটা সময় ওনারা দরজা খোলা বন্ধই করে দিয়েছে,
যে দেখাই হোক আমার খুলবো।
হ্যাঁ হ্যাঁ, রাত্রের বেলা আর খুলবো না। প্রায় সময় এরকম স্বপ্ন দেখাতো যে তোরা এই বাড়িটা ছেড়ে চলে যা, অনেক বড় ধরনের ক্ষতি হবে। আমাদের 6 বছরের একটা বাচ্চা ছিল, অন্য একটা রুমে ছিল বাবুটা, ওনারা থাকতো এক রুমে। তো একদিন সকালবেলা উঠে মেয়েটা বলতেছে, আম্মু আম্মু আমার রুমে না গতকালকে যেন কে আসছিল।
আচ্ছা,
ওর রুমে কে যেন আসছিল, ঘরের বিভিন্ন পাশ দিয়ে হাঁটাহাঁটি করছে, ওই জিনিসটা বুঝতে পারছে। ও মানে রাত্রে ভয়ে আর কি এরকম কিছু বলেনি। এরকম বলতে থাকে, বলার পর ওই ফ্যামিলির লোকগুলো মানে তেমন পাত্তা দেয় না। কিন্তু একটা সময় দেখা যায় যে এটা আরো হতে গুরুতর হচ্ছে এবং ওনারাও ফিল করছে যে এরকম হচ্ছে। তারপর
বাবা মাও ফিল করতে শুরু করে।
হ্যাঁ হ্যাঁ, ফিল করতে শুরু করেছে এরকম হচ্ছে। তো ওনারা মনে করলো যে আসলে আমরা তো এখানে প্রথম এবং নির্জন একটা ইয়েতে বাড়ি করছি, তো এই কারণে হয়তো এরকম হতে পারে। কিন্তু না, এটা কন্টিনিউয়াসলি হচ্ছে। তো একটা সময় ওনার দুর্ভাগ্যবশত ওনাদের মেয়েটা মারা যায়। মারা যায়। এই ঘটনাটা এইরকম ছিল যে লাস্ট আমি শুনে তখন আমি তো শুনো দেখিনি, শুনেছি মুখে দিয়েছে না ইয়ে মাংস নিয়ে গেলে, মানে বড় বড় ইয়ে করে মাংস নিয়ে গেলে বিভিন্ন জায়গা থেকে মানে মাংস ছিল এইরকম ছিল। তো এটা তো ছিল
মাত্র 6-7 বছরের বয়স না বাচ্চাটা।
হ্যাঁ হ্যাঁ, 6-7 বছর। পরে ওনারা ওইখান থেকে কবরটা ওইখানে দিয়ে ওনারা বাড়ি ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পর ওই বাড়িটাতে অন্য আবার ভাড়াটে এসেছিল, কিন্তু ওনারা এরকম প্রবলেমের কারণে এবং এই ঘটনা শোনার পর আর কেউ থাকেনি। এরপর বাড়িটা এখনো খালি আছে। রিসেন্টলি যে ঘটনাটা হয়েছে এটা প্রায় 2-1 মাস আগের ঘটনা। এখন ওইখানে খুব প্রবলেম হচ্ছে ওই রাস্তাটাতে। আমি বললাম না যে বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাথে। যে একদিন একটা রিক্সাওয়ালার ঘটনা বলি, তো উনি রাত্রের বেলা যাচ্ছে 10টার দিকে। তো যাওয়ার সময় ওইখান থেকে একটা মেয়ে সিগন্যাল দেয়, মোটামুটি বয়স্ক 20-22 বছর এরকম একটা মেয়ে নাকি সিগন্যাল দেয়। পর উনি রিক্সা দাঁড় করেন, দাঁড় করানোর পর রিক্সা তো ওঠে। কিন্তু আসলে একজন মানুষ উঠলে যেরকম ওয়েট হওয়ার কথা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা আরো অনেক বেশি, মানে অনেক বেশি, মানে উনি চালিয়ে নিতে পারছে না এরকম। তো উনি কিছু দূর যাওয়ার পর জোরে হাসি শুনতে পায়। তো উনি যখন পিছনের দিকে তাকায় হাসির শব্দ শুনে দেখে রিক্সা থেকে উনি
হাসির শব্দ শুনে উনি পেছনে তাকালেন।
হ্যাঁ, রিক্সা থেকে উনি পরে এটা দেখে উনি আর মানে ঠিক থাকতে পারেনি।
আপনি এই ঘটনাটা কোথা থেকে জেনেছেন, মানে এই রিক্সাওয়ালার সাথে কি সম্ভব আপনার কথা?
হ্যাঁ, আমাদের এলাকার উনি। এই ডিসেম্বর মাসে একটা ওইখানে বললাম না দুইটা গার্মেন্টস আছে, এর আশেপাশে সব বাড়িতে মানুষ আছে, কিন্তু ওই বাড়িতে এখনো কোনো মানুষ নেই। এবং ইভেন সন্ধ্যার দিকেও কেউ ওইখানে বসে না, আগে বসতো। হ্যাঁ হ্যাঁ, এখনো এটা গার্মেন্টস এর কাজ করতেছে। তো সিমেন্টের গাড়িগুলো তো অনেক বড় হয় দেখছেন।
হ্যাঁ হ্যাঁ,
তো ওই গাড়িগুলো একদিন সন্ধ্যার দিকে এখানে রেখে মাল নামাচ্ছিল। তো ড্রাইভার ওখানে বসে বসে চা খাচ্ছিল। তো হঠাৎ করেই গাড়িটা একটু সামনে চলে আসে, আবার পিছনে ব্যাক করলো, কিন্তু অথচ গাড়িতে কোনো ড্রাইভার ছিল না। ওরা এটা দেখে তো সবাই হতভম্ব, দৌড়ে চলে যায়। এখানে দৌড়ে চলে যাওয়ার পর কি ঘটনা, কি গাড়ি সামনে থেকে পিছনে গেল কেন, একটু সামনে চলে এসে আবার পিছনে চলে যায়। ওনার গাড়িটা ছিল ওই বাড়িতে ঢোকার যে রাস্তাটা, হ্যাঁ এই রাস্তার এদিকে, এটা সন্ধ্যা সময় ছিল। তো সবাই দেখে দৌড়ে এখানে চলে যায়। স্টিলের দরজাতে যদি মানে জোরে লাঠি দেওয়া হয় বা কিছু দিয়ে বাড়ি দেওয়া হয়, যে শব্দগুলো হয় না ওই রকম শব্দ হলো 2-3টা, এবং সাথে সাথে গ্যারেজের সামনে গ্লাসটা এটা ভেঙে গেল। এটা এই ডিসেম্বরের দশ বারো তারিখের দিকে ঘটনা,
গাড়ির যে সামনের গ্লাস,
হ্যাঁ, এটা সাথে সাথে ভেঙে গেল।
মাই গুডনেস, এটা তো অনেক জোরে বাড়ি দিয়েও ভাঙাটা অনেক সময় পসিবল।
এটা দেখে তো একদম সবাই কুবি হয়ে গেছে।
কতজনের সামনে ঘটলো মিনিমাম?
মিনিমাম পঞ্চাশ জন।
পঞ্চাশ জন,
আপনারা যদি জিজ্ঞেস করেন তাহলে শুনতে পারবেন। এবং ওইখানে পরে লিখে দেওয়া হয়েছে বিভিন্ন এদিকে যে এখানে কোনো গাড়ি পার্কিং করতে না। এবং পরে ওনারা সবাই মিলে এটা আসলে ইয়ে করে যে ঘটনাগুলো কি, তখনই আমি যে যে ঘটনাটা বললাম না বাড়ি সম্পর্কে, ওনাদের কাছ থেকে আমি শুনতে পেরেছি।
আচ্ছা, মানে ওনারাই একটা রিসার্চের মতন চালায় যে ঘটনাটা কি হচ্ছে বা আরো কারো কার সাথে কি ঘটেছে না ঘটেছে।
এবং ওই যে গার্মেন্টস গুলো বললাম না, ওই গার্মেন্টস কোম্পানি গুলো বাড়ির ওই দিকটা কিনতে চেয়েছিল একটা সময়, কিন্তু পরে হঠাৎ করে কেন জানি কিনেনি। এটা আসলে কেউ বলতে পারে না কেন কিনেনি, জানি না,
তবে কোনো এক কারণে কেনা হয়।
এবং এখনো রাত্রের বেলায় যে সিএনজি গুলো যায়, ইভেন দিনের বেলা তো যে সিএনজি গুলো যায়, অনেকে দেখতে পারে যে অনেকগুলো বাচ্চা ওইখানে খেলাধুলা করছে রাস্তার মাঝখানে। তো স্বভাবত এখানে গাড়িটা থামাতে হয় না, থামানোর পর সাথে সাথে দেখে কেউ নেই। এটা শুধুমাত্র যে ড্রাইভাররা থাকে না ওনারাই দেখতে পাবে। এবং এই দুই মাস ধরে এটা খুব বেশি হচ্ছে। এবং বড় এই গার্মেন্টস কোম্পানির ইয়ারা ওইখানে স্ট্রিট ব্রেকার দিয়ে বিভিন্ন ইটে দিয়ে ওনারা আর কি ব্যবস্থা নিয়েছে এখন এই অবস্থাতে আছে।
তো সজল ভাই, আপনার কাছ থেকে বেশ কিছু এক্সপিরিয়েন্স আমরা জানলাম অনেকের সাথে। ইনফ্যাক্ট আমার মনে হয় ডট টিম কয়েকটা স্পটও পেয়ে গেছে। অফকোর্স সেই দুই গার্মেন্টস এর মাঝখানে যে জায়গাটা, সেখানে যেখানে যে জায়গাটা গার্মেন্টস এর লোকরা কিনতে চেয়েছিল, যেখানে এখন পর্যন্ত এই আধুনিক সময়ে কেউ সন্ধ্যার পরে আড্ডা দেয় না বা গাড়ি পার্ক করে না,
করে না
এই ধরনের একটা জায়গায় ডট টিম অবশ্যই যেতে চাইবে। এবং ডট টিম কেমন একটা জায়গা সন্ধান দেওয়ার জন্য সজল ভাই আপনাকে ধন্যবাদ।
আপনাদেরও ধন্যবাদ
এবং থ্যাংক ইউ আপনার ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ডরের আরো একজন টিম মেম্বার বলবো, ডরের অতিথি বলবো না, আসলে ডরে যে অতিথি হয়ে আসে তারা কিভাবে যেন ডরের টিম মেম্বারের একটা অংশ হয়ে যায়। তারা নিজেদের অজান্তেই খুঁজতে থাকে এমন অলৌকিক কিছু ঘটনা, যে ঘটনাগুলো যুক্তি তর্কের বাইরে গিয়ে আমাদের মধ্যে ভয় বা ডর তৈরি করে। সেরকমই একজন হচ্ছে শান্ত। শান্ত ভাই আগেও আমাদের এখানে এসেছিল, সিক্সটি কিংবা সিক্সটি ফিফথ এই পর্বগুলোর মাঝখানে কোনো একটা পর্বে সে আমাদের সাথে ছিল। আবারও তার সাথে কিছু ঘটনা ঘটে এবং আবারও কিছু ঘটনার সন্ধান সে খুঁজে পায়। তাই শান্ত ভাই আজকে আবারও আমাদের সাথে জার্নিতে। তো শান্ত ভাই, আজকে আপনার কাছ থেকে কিছু শুনবো, তার আগে আজকে যারা প্রথমবারের মতন দর্শন শুনছে বা আগের ওই পর্বটা মিস করেছে তাদেরকে একটু আপনার পরিচয়টা বলে দিন।
জি, আমি মাহবুবুর রহমান শান্ত, গভর্নমেন্ট তোলারাম কলেজে পড়ি, যাত্রাবাড়ি বাসেপুর থাকি।
অলরাইট, দ্যাটস গ্রেট। আর আপনার সাথে যে ঘটনাগুলো ঘটেছে বা যাদের সাথে ঘটেছে ঘটনাগুলো কি সব ঢাকা কেন্দ্রিক নাকি?
হ্যাঁ, ঢাকা কেন্দ্রিক এবং গ্রামেও আছে।
গ্রামেও আছে। ওকে, তাহলে আমরা আসলে কোন ঘটনাটা আগে শুনতেছি?
আচ্ছা, হোস্টেল নিয়ে কাহিনী। আমরা আগে হোস্টেলে থাকতাম, যে এখনো বর্তমানে থাকা হয় না কারণ আরো জায়গায় হোস্টেল বন্ধ করে দিয়েছে।
আচ্ছা, ওখানে কি হোস্টেলটাই বন্ধ হয়ে গেছে? যে হোস্টেল নিয়ে আপনি?
হ্যাঁ, হোস্টেল বর্তমানে বন্ধ হয়ে গেছে।
তাহলে আমরা একটু গুছিয়ে শুরু করি। শান্ত ভাই, হোস্টেলটা কোথায়?
হোস্টেলটা নারায়ণগঞ্জে, আর এটা লোকেশন না দেওয়াটাই বেটার।
আচ্ছা, লোকেশন আমরা না দিলাম, আর ঘটনাটা কবে ঘটে?
ঘটনাটা ইন্টার ফার্স্ট ইয়ারে, তো ওই যে আরো চার পাঁচ মাস আগে, দুই মাস এরকম আড়াই মাস ধরে হোস্টেল বন্ধ।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা ঘটনায় যেতে পারি। হোস্টেলে ঘটনাটা কি ঘটেছিল?
আচ্ছা, হোস্টেলে আমরা তিনজন থাকতাম, তো জামান ভাই আমাদের বিপি, তো আর রিয়াদ ভাই পুরা কলেজের বিপি। তো যাই হোক, তাদের আন্ডারে আমরা ছিলাম, জামান ভাইয়ের আন্ডারে। তো রাত্রেবেলা আমার এক বন্ধুর প্রসাব ধরছে, সে টয়লেটে যাবে। তো চিন্তা করলো যাই টয়লেটে, তখন জামান ভাই বলতেছে ভাই আমি একটু টয়লেটে যাবো, ভাই একটু কি করা যায়, আমার এমন ডর করে রাত্রেবেলা যাইতে। তখন রাত্রে কয়টা বাজে সেটাও আমরা জানি না, কারণ ঘড়ি টড়ি ছিল না। তারপরে বললো আচ্ছা তুমি যাও, সমস্যা নেই। সে গেল, সে যেমন আমার বললো যে যাওয়ার পরে হঠাৎ করে গেটটা অফ হয়ে গেছে, টয়লেটে গেছে, টয়লেটে গেট অফ হয়েছে আর লাইটটা অফ হয়ে গেছে। তো চিন্তা করলো যে টয়লেটে
একা একা বন্ধ হয়ে গেছে, লাইট অফ হয়ে গেছে,
টয়লেটে ঢুকছে, গেট অফ হয়ে গেছে, টয়লেটে যখন অফ হয়েছে তখন অটোমেটিক লাইট অফ হয়ে গেছে। তো সে আর কিছু না বললা যাই হোক পেশাব পোশাব করবে, তো করতে যাবে এমন সময় কে যেন মানে শব্দ আসতেছে, শো 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 শব্দ আসতেছে। তো সে ডরে গেছে, কি রে এই জায়গায় কি দিয়েছে। যাই হোক, তো সে একটু পরে দেখে একটা মানে বড় একটা হাতের মতোই তার গলা চাইপা ধরছে এরকম কিছু। তো সে চিল্লা চিৎকার দিতেছে কিন্তু তার শব্দ আসলে যাইতেছে না। পরবর্তীতে জামান ভাই আমার বলতেছে তো দেখো তো অনেকক্ষণ সময় গেছে, তো যা দেখি কি অবস্থা। পরে যা দেখে গেটমেন্ট সব মানে ধাক্কা দেওয়ার সাথে সাথেই গেট খুলে গেছে। তো দেখে সে মানে সেন্সলেস এর মতোই, সেন্সলেস হয়নি মানে অজ্ঞানের মতোই, মানে এরকম মানে
পড়ে আছে আর কি ভাবে।
হ্যাঁ কিন্তু কথা বলতে পারতেছে, পরবর্তীতে জিজ্ঞাসা করলাম, পরে কিছু বলতে পারেনি, দুদিন পরে জানালেন এরকম অবস্থা। তার পরবর্তীতে জামান বলল আসলে এটা চলবে না, তারপরে রিয়াদ ভাইয়ের বললো তো কি করা যায়, তারপরে রিয়াদ বললো আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করা যেতে পারে। তারপরে হোস্টেলে যে কর্তৃপক্ষ অনেক মানুষ টানুষ আছে তাদের বললাম হোস্টেলটা অফ করে দিয়েছে।
এরকম ঘটনা কি হোস্টেলে একটাই ঘটেছে?
জামান ভাইয়ের নেওয়ার কাহিনী আছে, জামান ভাই ছাদে গেছিল একদিন ফোনে কথা বলতে, তো জামান ভাই আমার বলছে মানে ফোনে কথা বলতে গেছে ছাদে, ছাদে কথা বলতে বলতেছে দেখে একটা পিচ্ছি, মানে আসলে আমাদের হোস্টেলে পিচ্ছি বলতে কেউ নাই।
হোস্টেলে পিচ্ছি থাকবে কেন?
এটাই তো বলতেছি, মানে চার পাঁচ বছরে আসলে বাচ্চা একটা দাঁড়ায় ছিল হাসতেছে তার দেখা, তো জামান ভাই কথা বলতেছে কথার দান দেয় কথাটা ফোন কেটে বলে, মানে সেও আসলে বুঝতে পারেনি, তো সে জিজ্ঞেস করতেছে তুমি জায়গায় কি করো, তুমি কে? তো পিছি আসতেছি হাসতেছে, পরে পিছি মানে তারা ডাকতেছে আসো আসো আসো, তো জামান ভাই বলতেছে তার আসলে সেন্স কাজ করতেছে না কে পিছি কেন আর হোস্টেলে এত রাত্রি বা কেন, তো সেও সামনে যেতেছে হঠাৎ করে তার খেয়াল আসলো যে সে চার কোনার চাঁদে দেওয়া থাকে ওয়াল, তো ওয়ালের উপরে উঠে যেতেছিল, তো হঠাৎ করে তার পিছি তো তার ডাকতেছে মানে পিছি সামনে যাইতেছে যাইতেছে, তো সেই হঠাৎ করে সেন্স আসলো যে আমি কোথায় যেতেছি, সামনে তাকায় দেখে মানে আই টু উইলি পড়ে যেত, তো এই অবস্থা। তারপরে ওগুলা বলে নাই
কাউকে, অজান্তেই ওই পিছির পিছনে পিছনে যেতে, যে কার্নিশ সেই কার্নিশের উপরে উঠে,
কার্নিশের উপরে উঠে নাই মানে উঠতে যাইতেছিল পা একটা বিষয়, এরপরে চিন্তা করলো আমি কোথায় উঠতেছি, তো তারপরে এগুলো আসলে কাউরে বলে নাই। পরবর্তীতে ওই যে আমার যে বন্ধুটা ওই যে টয়লেটে অবস্থা শুই না, তো তারপরে বলছে আমার হয়তো এরকম হয়েছে, আসলে এই হোস্টেল সমস্যা আছে,
এবং তারপরে ওনারাই কথা বলে
তারা হ্যাঁ হ্যাঁ তারপরে নিয়ে অফ করে দিচ্ছে এখন পর্যন্ত।
আচ্ছা, এটা গেল আরেকটা ঘটনা যেটা কোন একটা হোস্টেলে ঘটেছে, যে হোস্টেলে আপনি নিজেই থাকতেন,
তাই না?
এছাড়া আর কোন ঘটনা
সামনে যে ঘটনা
কয়েকদিন আগে?
হ্যাঁ কয়েকদিন আগে, তো যাই হোক, তো আমাদের ছাদ বাসের পুল আপনি তো গেছিলেন ওই জায়গায় ছয়তলা বিল্ডিংটা, আমাদের তো সাততলা বিল্ডিং, তো ছয়তলায় যে এগুলো তো মানুষ থাকে না, তো তারা আমরা চিন্তা করলাম যে 31st নাইট একটা আনন্দ আনন্দ করা যেতে পারে, তো
ছয়তলায় কেন মানুষ থাকে না এটা একটু মনে করিয়ে দেবেন আমাদের।
ছয়তলা মানুষ হচ্ছে জিনের 40টা জিন থাকে, তো ওই জিনের কারণে মানুষগুলো থাকে না, তো ওই লোকের আসলে আমরা ওইগুলো চিন্তাও করি না, যেহেতু মানুষ অনেক বেশি আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক বেশি, তো আমরা চিন্তা করলাম ছাদে রান্না করা যাবে না, বাড়িওয়ালা নিষেধ করছে ছাদে রান্না করতে, তখন নিচে নিস্তালা করলো, ভেজাল নিস্তান আমাদের যে জায়গাটা জায়গা নাই, চলে তো ইয়া করার সমস্যা নেই, ছয়তলা যেহেতু খালি আছে তো ছয়তলায় রান্না করবো, তো দুইজন মানুষ আনলো রান্না করার জন্য, তো রান্না করতেছে, তো আমার এক বন্ধু বলল তোর অনেক রাত হয়ে গেছে চল তো দেখে রান্না কি অবস্থা, তো হঠাৎ করে যা দেখে যে রান্না করতেছে, সে রান্না করতেছে কিন্তু সে তো ঠিকই করতেছে কিন্তু আমরা দেখতেছি কিছুই নেই, মানে রান্না যে করতেছে সবকিছুই আছে কিন্তু যে পাতিলের ভিতরে যে চাল ডাল এগুলো আছে কিন্তু এগুলো কিছুই নেই, তো আমরা দুজনে দেখতেছি, তো হঠাৎ আমরা সবাই আমি কই দোস্ত চল তো একটু সবাই ডাইকার নিয়েছি, তো সবাই ডাইকার নিয়ে আসে যে মানুষগুলোও নেই, মানে যে দুইজন মানুষ যে আসছে রান্না করতে আমরা যে নিয়ে আসলাম তো সেই মানুষগুলোও নেই, তো দেখে কতক্ষণ আগে তো আমরা দেখছিলাম মানুষ আছে কিন্তু এখন দেখতেছি মানুষও নেই, চুলায় যে সবকিছু রান্নার জন্য সবকিছু করছে কিচ্ছু নাই, তো দেখ তারপরে আমরা পুরাটা লাইট নিয়ে দেখতেছি, দেখি যে মুরগির পুষ্টি পাস্তি এগুলো সব মানে এক একটা এক এক জায়গায় ছড়ায় ফড়ায় আছে, তারপরে যে
কাটা মুরগির অংশ আর কি,
মানে সবগুলো রান্না করাই সবগুলো রান্না করা মানে খাওয়ার যে ওই এগুলা
উচ্ছিষ্ট,
হ্যাঁ উচ্ছিষ্ট জিনিস ওগুলো সব জায়গায়, তারপরে পেঁয়াজ রসুন আলাদা আলাদা সবগুলাই
জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে,
তারপরে যে নাম্বার ছিল তার নাম্বারটা রাখছিলাম, তো ফোন দিছি, পরে কয় ভাই আমি আর এই জায়গায় থাকতে পারবো না, একজনের নাম্বার আমি রাখছিলাম কারণ দরকার পড়ে, তো বলে আমি এগুলা দেখছি আর কে জানে আইসা হঠাৎ করে চুলার ভিতর থেকে কি নিতেছে আর অটোমেটিক যাইতেছে উইয়া উইয়া যাইতেছে, তো আমি দেখে আর মানতে পারি, তোমার ছাদেও যাইতে চেষ্টা করছিলাম ছাদে উঠতেও পারতেছিলাম না, তো হঠাৎ করে নিচে নামলাম আমরা দুজন নিচে নেমে গেছি, আর আমি জানি না আমার আর কিছু বুঝলো না,
মানে সামহাও ওনারা কোন একটা কিছু দেখে ভয় পেয়েছে ওই বাসা রান্না করতে করতে,
মানে সবকিছু উইরা যেতেছে রান্না মানে চুলার সবকিছু জিনিসগুলো উইরা যেতেছে, তো তারা নিচে উপরে আমার দেওয়া হয়তো ডাক দিয়েছিল আমি খেয়াল করিনি বা শুনিনি, আওয়াজ সাউন্ড বক্সের আওয়াজ ছিল,
বাট ওনারা ছাদে কেন যেতে পারলেন না?
ছাদে যাইতে পার এটাই আমি জিজ্ঞেস করতে, আপনি ছাদে আমি আমার এটাও মনে করছি যে আপনারা কি আসলে জিনিসগুলা পাচার করে নিয়ে গেছেন নাকি, কয় ভাই তুমি বিশ্বাস করো
মানে ভয়
আমি আর জে কিবলি আপনার সঙ্গে রয়েছি।
যারা দর্শন ছেন বিশেষ করে ঢাকার বাইরে শান্ত একটা পরিবেশে শীতের রাত, বিশেষ করে যারা রেসিপি মেইনটেইন করে শুনছেন ডরের, তাদের জন্য ডর অন্যরকম একটা অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে, এটা আমরা নিশ্চিত করেই বলতে পারি। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গভীরে পৌঁছে গেছি আমরা, 4 মিনিট পর ডরের শেষ ভাগে আমন্ত্রণ। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, আমার টিমকে স্পেশালি থ্যাঙ্কস। অন দ্য স্পট থেকে সুমন ও রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আর আজকে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, সিয়াম, আলিম, সজল এবং শান্ত। ডরের পর্ব চলছে হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, আগামী সপ্তাহে যদি এই অনুষ্ঠানটিতে আপনি অংশগ্রহণ করতে চান, ফোন করবেন আমাদেরকে। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আবার বলছি 09613892892।
মানে সামহাও ওনারা কোন একটা কিছু দেখে ভয় পেয়েছে ওই বাসায় চেষ্টা করতে,
মানে সবকিছু উড়ে যেতেছে গেল উপরে। আমার যে হয়তো ডাক দিছিল আমি খেয়াল করিনি, বা সাউন্ড বক্সের আওয়াজ ছিল।
বাট ওনারা ছাদে কেন যেতে পারলেন না,
এটাই আমি জিজ্ঞেস করতে। আপনার ছাদে আমি আবার এটাও মনে করছি যে আপনারা কি আসলে জিনিসগুলা পাচার করে নিয়ে গেছেন নাকি? ভাই তুমি বিশ্বাস করো, আমরা কিচ্ছু করিনি। আমি তোমার ডাকতে যেছিলাম, পারিনি কোনো কারণে, মনে হয় পিছের থেকে একটু চাইনা ধরে রাখছে এরকম কিছু। তো নিচে যেতেছি বাসায়, এখন আইসা বসি, বা আমার তুমি আমার সাথে যদি আর পারো আইসা দেখা করো। রাত্রেবেলা কিছু করা হয়নি, নরমালি অনুষ্ঠান কতক্ষণ করে।
আপনারা নিজেরা কি কোন রকম সিমটম পেয়েছিলেন?
না না, আমরা আসলে নিচে আমরা একা কখনো যাইনি, আর আমরা তো জানি বাসায় এই অবস্থা 40টা জিন থাকে। তো সবাইরে আমরা পরবর্তীতে আমরা ছাদে আলোচনা করলাম, আসলে কি হ্যাঁ নিয়ে গেছে নাকি আসলে জিনের কাজ। তো তারা বললো, আচ্ছা দোস্ত, এগুলা নিয়ে আর আলোচনা করার দরকার হবে না, একটা কাজ করো, আমরা যেহেতু সাউন্ড বক্স ছাড়তেছে আর গানটান হইতেছে, হয়তো বা তাদের সমস্যা হইতেছে, তো এই জন্য সাউন্ড বক্সটা সবকিছু অফ টফ করে তো আমরা আমাদের ঘরে সবাই নিয়ে আসলাম। এই হচ্ছে ঘটনা।
ওকে দেন।
তো যাই হোক, আমার খালামুনি রাত্রেবেলা ঘুমাইতেছে, তো এর আগে আমি বললাম রাখা ভালো, আমার খালামুনি তার হাজবেন্ড যে মারা গেছে স্ট্রোক করে, তো সে স্বপ্নেই দেখছে আর পরবর্তীতেই তার হাজবেন্ড স্ট্রোক করেই মারা গেছে একদিন পরে।
আচ্ছা, মানে ওনার হাজবেন্ড যখন মৃত্যু হয়েছিল তখনও উনি স্বপ্নে দেখেছিলেন?
এর আগের দিন রাত্রেবেলায় স্বপ্ন দেখছে যে তার হাজবেন্ড মারা গেছে।
আমরা ধরে নিতে পারি যে আপনার খালামুনির এই ধরনের কিছু ব্যাপার আছে,
মানে হয়তো হয়তো বা, কিন্তু আমি এখনো জানি না। যাই হোক, তো খালামুনি একদিন রাত্রেবেলা ঘুমাইতেছে, আমরাও আলাদা ঘুমাইতেছি, তো খালামুনি স্বপ্নে দেখতেছে যে কে জানে তার ডাকতেছে আস্তে আস্তে বলতেছে। তো হঠাৎ করে খালামুনি ঘুম ভাঙে যায়, তো ঘুম ভাঙে দেখে যে খালামুনি কি মানে আমাদের যে জানালাটা জানালাটা কি জানে টুক টুক দিতেছে আর আওয়াজ করতেছে বাইরে বাইরে।
জেগে ওঠার পর
মানে হঠাৎ করে মানে ডাকতেছে, ঘুম ভাঙে গেছে, তো ঘুম ভাঙে দেয় জানালা, আর জানালাটা কে আসবো, বিলে টিলে তো আসার কথা না, মানুষও তো আসার কথা না।
তালা বাসা
আমাদের বাসা 6টা, কিন্তু আমরা থাকি 4টা।
আচ্ছা,
এই ঘটনাটা। তারপরে খালামুনি উঠা সবাই ডাকতেছে, শান্ত আম্মু ডাকতেছে, আপু দেখো তো কে জায়গায়। তো আমরা আইসে লাইটটাই ধরে দেখি খালামুনি চুল পড়া, মানে অনেক চুলই মাটিতে পড়া, অর্ধেক চুলের বেশি মাটিতে পড়া, বিছনাতে পড়া। তো খালামুনি জিজ্ঞেস, তোমার চুল কই, কি অবস্থা, তুমি এগুলো কি হয়েছো, পাগলের মতো হয়ে গেছো? তো খালামুনি কয়, কি কি কইতেছো তা বলতে বল। আমি কই, তুমি দেখো তো আয়নার সামনে। আয়নার সামনে যারা দেখে যে খালামুনি একটুখানি চুল, আর সবগুলো চুলই মাটিতে পড়া, বিছনাতে পড়া।
আচ্ছা, যে পড়ে থাকা চুলগুলো, ওগুলো কি মানে দেখে বোঝা যাচ্ছিল যে কেটে ফেলা হয়েছে নাকি টান দিয়ে ছেঁড়া হয়েছে?
আসলে সবগুলা এমন ভাবে যে মানে কুচড়ানোর মতো এরকম হয়েছিল।
আচ্ছা, এবং ওনার কোনো আইডিয়াই নেই এই ব্যাপারে আপনার যে এরকম কিছু একটা হয়েছে?
হ্যাঁ হ্যাঁ, এটাই
উনি আপনাদেরকে উঠে।
হ্যাঁ হ্যাঁ, তারপরে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি কিছু স্বপ্নে দেখছো, বা তোমার কেউ দেখছো যে জানলাটা কেউ চুল এরকম করে বললাম যে তোমার চুল কি কেউ কাটতে দেয় এরকম কিছু দেখছো? কয়, না আমি স্বপ্নে দেখছিলাম, আমার কি জানে ডাকতেছে, অনেকভাবে ডাকতেছে।
যাই হোক, কিছু অদ্ভুত ঘটনা মাঝে মাঝে ঘটে, আমরা আসলে জানি না মানুষ এটা কি জন্য করে বা কি জন্য হয় ঘটনাটা। তার এই এই মহিলাটার চুল কেন কেউ কাটতে যাবে, সেটা সুপার ন্যাচারালি হোক, সেটা ভয়ের কোনো উপাধি থেকে হোক, কিংবা সাধারণ মানুষের কার্যক্রমই হোক না কেন, আসলে কিছু ঘটনার কোন রকম কোনো এক্সপ্লেনেশন থাকে না।
দিনের বেলা স্কুলটা একদিন আমার আর তোর এসে দেখতে হবে,
দেখতে হবে, অন্যরকম লাগবে,
অন্যরকম লাগবে। তো যাই হোক, এই যে এই কথায় কথায় কিন্তু ভুলে যাচ্ছিলাম তোর মানে একটা মানে ঘটনা বলার,
রাইট,
মানে এই যে সবাই কিন্তু আমাকে ইশারা করছিল যে রেহান ভাই মানে মনে করছিল, আমিও ভুলে গেছিলাম, থ্যাংক ইউ, সবাই আসলে মনে করিয়ে দিয়েছেন আপনারা
সবাইকে, থ্যাঙ্কস। বাট হ্যাঁ, এখন আবার ভুলে যাওয়ার আগে বলে দিই, গত পর্বেই বলেছিলাম যে টম থমসন নামে একজন ক্যানাডিয়ান পেইন্টার আছেন যার মৃত্যু রহস্য আজ পর্যন্ত ভেদ হয়নি। ইনফ্যাক্ট তাকে নিয়ে রিসার্চ করে ডকুমেন্টেশন করে এই পর্যন্ত মনে হয় 30-35টা বই বের হয়েছে। অ্যান্ড স্পেশালি একজন আছেন যে কিনা টম থমসনের আপন ফুপাতো ভাইয়ের ছেলে, তো সে এই কারণে তার ফুপার কাছে শুনে শুনেও সে অনেক কিছু কালেক্ট করে যেটা কিনা আগে জানা যায়নি। সো লেটস গেট ইন টু দ্য স্টোরি। ঘটনাটা ঘটে অনেক আগে, ইট ওয়াজ উনি মারা যান যখন তখন হচ্ছে 1917, আর উনি মারা যান 39 বছর বয়সে। সো হি ওয়াজ আ ভেরি ইয়াং গাই, খুবই হ্যান্ডসাম ছিলেন, এবং তার একটা অন্যরকম মানে ক্রেজ থাকে না, সেরকম একটা ক্রেজ ছিল যে যে কোনো মেয়েই এরকম পুরুষ দেখলে একদম পাগল হয়ে যাবে, তার প্রেমে পড়তে বাধ্য, এই টাইপের একটা পার্সন ছিল। বাট হি ওয়াজ নট আ ব্যাড গাই, সে কখনো এই ব্যাপারটাকে ইউজ করেনি। সে যেটা করতো, টম থমসন অলওয়েজ ছবি আঁকার ব্যাপারে তার প্রচন্ড ইন্টারেস্ট ছিল, সে খুব ভালো ছবি আঁকতো। ইনফ্যাক্ট এখন বোঝা যায়, এতদিন পরে এসে তখন তার আমলে বোঝা যায়নি, যে ক্যানাডিয়ানরা আগে ছবি আঁকা বলতেই বুঝতো শুধু বরফ, পাহাড়,
পাহাড়,
আকাশ, সমুদ্র,
কারণ তাদের নেচার ওগুলোই ছিল।
এক্স্যাক্টলি ওগুলোই ছিল। কিন্তু টম থমসন সে প্রথম ক্যানাডা থেকে ক্যানাডার নর্থ সাউথে মুভ করে, ওই সাইডে মুভ করার পরে ওখানে কিছু সোয়াম্প, অর্থাৎ পানি সহ জঙ্গল, যেগুলো ইংলিশে বলা হয় সোয়াম্প, এরকম সোয়াম্পের কিছু এত সুন্দর ছবি আঁকে যে পুরো ক্যানাডিয়ান আর্ট ঘুরে যায় সেদিকে। তো যাই হোক, এটা ছিল তার অবস্থা, এবং এই কারণেই উনি সোয়াম্প টাইপের যে জায়গাগুলোতে খুব রেগুলার যেতেন, বোটে করে একলা একলা ঘুরতেন। একটা সময় তার বিয়ের একটা কথা ছিল, তার গার্লফ্রেন্ড তাকে খুব চাপ দিচ্ছিল যে ওয়াই আর উই নট গেটিং ম্যারিড, আমাদের বিয়ে করা উচিত। এই সময় টম থমসন কোনোভাবেই দমে থাকেনি, সবসময় তিনি ছবি আঁকতেই হবে, তার এই কথোপকথনের মধ্যেও গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সে গেল ছবি আঁকতে। 4 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন সে আর ফিরছে না, এরকম করতে করতে হঠাৎ করে তাকে কোথাও খুঁজে পাওয়া
যাচ্ছে, যেখানে ছবি আঁকতো ওখানে চলে গেছে, একাই চলে গেছে।
হ্যাঁ, খুব সম্ভবত জায়গার নাম হচ্ছে ক্যানিউ লেক বা লেক ক্যানিউ,
লেক ক্যানিউ, আমি মনে হয় নামটা শুনেছি।
হ্যাঁ, ওই লেক ক্যানিউর পাশেই সে গিয়েছিল লাস্ট, কিন্তু ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এক সময় লেক ক্যানোর আরেক পারে গিয়ে বোটটা পাওয়া গেল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, বোটের সবকিছু ঠিক আছে, ওখানে টম থমসন নেই, এবং বোটের যে প্যাডেলটা থাকে, যে প্যাডেলে চাপ দিলে বোটটা ঘুরে, সে প্যাডেলটা নেই, বাকি সবকিছুই আছে। এবারে খোঁজার পালা, সবাই মিলে খুঁজছে টম থমসন কোথায় 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 কোথায়। হঠাৎ করে তার লাশ ভেসে উঠলো
সেই লেকের মধ্যে।
হ্যাঁ, সেই লেকের মধ্যেই, এবং লাশটা হচ্ছে মাছ ধরার যে বড়শির যে দড়িটা, খুব টাইট দড়ি, সেই দড়ি দিয়ে খুব সুন্দর করে বাঁধা, একদম লাশটা পেঁচানো ওই দড়ি দিয়ে খুব টাইট ফিট ভাবে। এবং ঠিক তার মানে আমরা যখন দেখি না যে মানুষ আত্মহত্যা করতে গেলে বন্দুক দিয়ে রিভলভারটা যেখানে ধরে সেই জায়গাটা, ঠিক সেই জায়গাটা আমাদের মাথা ধরে কানের একটু সামনে, এই জায়গাটাতে একটা বড় ফুটোর মতন হয়ে আছে, রক্তাক্ত এবং একটা ফুটোর মতন হয়ে আছে। তো এই অবস্থায় তার লাশটা পাওয়া যায়, লাশটা পাওয়া মাত্র লাশটা প্রচন্ড মানে পচা গলা শুরু হয়ে গিয়েছিল। ওইখানে যেই 4-5 জন পায়, তারাই সাথে সাথে ওটাকে কবর দিয়ে দেয়। কবর দেওয়ার পরে তার বাসায় খবর যায়, তার বাসা হচ্ছে মন্ট্রিয়ালে, তার ফ্যামিলি অনেক বড় লোক, তারা ডিমান্ড করে যে না, আমরা তার লাশটা চাই, লাশটা যেহেতু পাওয়া গেছে আমরা তার লাশটা চাই। তারা লোক পাঠায়, খোঁড়া হয়, লাশ নেই।
কিন্তু মানে তখন ওই অবস্থায় যারা খুঁজতে গেছে পুনরায়,
হ্যাঁ,
তারা কি কোনো কিছু সিম্পটম পেয়েছে, এটা খোঁড়া হয়ে গেছে, এরকম
নাকি লাশ নেই? নেই, নেই। একটা সলিউশন আসা গেছে শেষ পর্যন্ত, যে হয়তো লেক ক্যানিউর খুব পাশাপাশি দাফন করায় নিচে থেকে মাটি ভেঙে কফিনটা ভেসে গেছে,
ভেসে গেছে
পানিতে, লেকের মাধ্যমে পড়ে গেছে, একদম সরাসরি হয়তো কোনো এক ফলসে গিয়ে পড়েছে সে, এই ধরনের একটা ধারণা করা হয়। এটা কিছু লোক মানতে পারে না। প্রায় 3 বছর পরে আরেকটা টিম, মানে যারা খুব বেশি সন্দিহান ছিল যে মৃত্যুটা কিভাবে হলো, বাই দ্য ওয়ে সেই রহস্য কিন্তু উদ্ঘাটন হয়নি যে এখানে দাগটা কিসের বা কি কি জন্য কিভাবে হলো, 3-4 বছর পর কিছু লোকের মনে হয় যে না, আমরা এটা উদ্ঘাটন করবই, এবং উদ্ঘাটন করতে গিয়ে তারা আবারও ঘুরতে শুরু করে, এবং 30
ফুটের বেশি নিচে ঘোরার পরে যেখানে তার লাশ পাওয়া যাওয়ার কথা ছিল সেখানেই সেই কফিন পাওয়া যায়। কিন্তু ট্রাস্টলি মাটির এত নিচে যাওয়ার
কথা না।
ইট ডাজেন্ট স্টপ হিয়ার দোস্ট, লাশটা উঠানো হয়। এবার তো ফরেন্সিক ডিপার্টমেন্ট ওকে রেডি, এখন তো আর পচা গলার কোনো কাহিনী নেই, ঠিক আছে খুলি পাঠিয়ে দাও কোথায়, ফরেন্সিক ডিপার্টমেন্টে। ফরেন্সিক ডিপার্টমেন্ট চেক করলো, লাশটারও এখানে একটা ফুটো আছে,
ফুটো আছে,
এভরিথিং ইজ ফাইন, জাস্ট ওয়ান প্রবলেম, লাশটা হচ্ছে 20 বছর বয়সের কোনো ছেলের, কখনোই 39 বছর বয়সের কোনো লোকের নয়।
দ্যাট মিন্স আরেকজনের এটা লাশ, তার লাশ গায়েবই হয়েছে, একটা খুঁজতে গিয়ে আরেকটা বের,
এবং একই জায়গায় দোষ, কিন্তু একটু বেশি নিচে,
বেশি নিচে।
এরপরে এই ঘটনাগুলো নিয়ে যারা ইনভেস্ট করছে তাদের টাইপের মানে তাদের মধ্যে তো অনেকেই ছিল বিভিন্ন এলাকায়, তাদের একজনকে খোঁজ একজন প্রতিবেশী ফোন দেয়, ওই টম থমসনের ক্যামিউ লেকের যে বাসাটা সেই বাসার পাশের বাসার একজন, উনি যেখানে থাকতেন সে ফোন দিয়ে বলে যে আমি জানি টম থমসনের লাশ কোথায়, আপনি এই বাসাটার পাশে এখানে খুলে দেখবেন আপনি লাশ পাবেন। ব্যাপার হচ্ছে সেখানে লাশ পাওয়া যায় না, পাওয়া যায় হাতের দুটো হাড্ডি।
আচ্ছা,
এবং এই হাড্ডি দুটো ফরেন্সিক ডিপার্টমেন্টে চেক করা হয় এবং এগুলো আসলেই টম থমসনের।
এটা কি হচ্ছে ওর মানে যে মন্ট্রিলে থাকতো মন্ট্রিলের বাসার নাকি ওই যেই
ওই লেক ক্যানিউতে যেখানে ওকে কবর দেওয়া হয়েছিল তার থেকে অন্তত 20 মাইল দূরে একটি বাসায়, সেই বাসার সামনের মাটিতে শুধু হাতের দুটো হাড্ডি পুঁতে রাখা ছিল। তো ওই হাড্ডি দুটো ওখান থেকে কোথায় আসছে এখনো কেউ জানে না, তার মৃত্যু কিভাবে হয়েছিল এখনো কেউ জানে না, ঠিক একইভাবে 20 বছর বয়সী আরেকটা ছেলের মৃত্যু কিভাবে হয় সেটাও কেউ জানে না। আলটিমেটলি এই রিসার্চটা তো এখনো চলতেছে।
আসলে ওই 20 বছরের যে ছেলেটা ওটার কোনো ওর কি কোনো আইডেন্টিটি পাওয়া গেছে,
কোনো আইডেন্টিটি পাওয়া গেছে,
এলাকার কোনো লোকাল বয় কিনা বা কোনো কিছু কিনা,
কোনো আইডেন্টিটি পাওয়া যায়নি। একটা জিনিস শুধু খুব অবাক করা একটা ফ্যাক্ট পাওয়া গেছে তার ব্যাপারে, যে তার মাথায় যেই হোলটা যেই ফুটোটা তৈরি করা হয়েছিল সেই ফুটোটা ইট ওয়াজ ইউজড ফর আ ভেরি মানে সেন্সিটিভ অপারেশন, যেই অপারেশন সহজে কোনো ডাক্তার করে না, এত আগের আমলে তো নাই।
ওকে,
কিন্তু আমার কাছে যে জিনিসটা কানেক্টেড মনে হয়েছে ওই একই জায়গায় লাশ থাকাটা,
এবং আরো একটা কানেকশন আছে দুইজনের মৃত্যুর পরবর্তী যে সিম্পটমটা বডিতে, দুইটা লাশের মধ্যে একটা কমন সিম্পটম আছে,
রাইট?
সো মানে আমি জানি না যে ইনভেস্টিগেশন এখনো চলছে বা এটার আদৌ কোনো সলিউশন হবে কিনা, তো ভাবার ক্ষেত্রে তো ভাবাই যায় যে দুইটা মৃত্যুর পেছনে কোনো একটা একটা উৎস হয়তো কাজ করেছে।
এক্স্যাক্টলি এটাই আমার মনে হয়েছে দোস্ত, কোনো একটা উৎস, হয়তো টম থমসনের ক্ষেত্রে লাশটা খুঁজে পাওয়া যায়নি কিন্তু হয়তো বা 20 বছর পরে কেউ একজন পাবে লাশটা খুঁজে, কারণ এখনো অনেকেই সেখানে মানে জাস্ট দেখতে যায় না, যে অনেক নাম করা একজন আর্টিস্ট ছিল, অনেকেই এখনো সেই ক্যানু লেকের ওখানে যায় তার লাশের মানে তার কবরস্থানটা কাইন্ড অফ দেখতে বা একটা টুরিস্ট প্লেসের মতন যায়। আবার অনেকেই মন্ট্রিয়ালেও যায় যাদের ধারণা কোনো না কোনো ভাবে লাশটাকে অ্যাকচুয়ালি মন্ট্রিয়ালে নিয়ে যাওয়া হয়েছে। আলটিমেটলি লাশটা কোথায় নো ওয়ান নোস, তার ফ্যামিলি দাবি করে সেটা ক্যানু লেকের লোকরাই রেখে দিয়েছে ইচ্ছা করে তাদেরকে দেয়নি, এবং লেক ক্যানুর লোকরা দাবি করে কোনো না কোনো ভাবে এখান থেকে মন্ট্রিয়ালেই নিয়ে যাওয়া হয়েছে তার লাশটা লুকিয়ে হলো।
দ্যাট মিন্স আসলে তার পুরোপুরি মানুষটার মানে দেহাবশেষ পাওয়া যায়,
পাওয়া যায়নি, এবং আজ পর্যন্ত জানা যায়নি কিভাবে তার মৃত্যুটা হয়েছিল, এবং প্যাডেল ওই যে নৌকার প্যাডেল এই একটা কোশ্চেন এখনো পুরো মিস্ট্রি, যে কোথায় কেন শুধু একটা প্যাডেল থাকবে,
প্যাডেল থাকবে না সেটাই।
So that was it. Tom Thompson's story. এটা রাইফুল নামে একজন জানতে চেয়েছিল, আমি যখন পড়লাম জানলাম তার ব্যাপারে তখন মনে হলো ওয়াও, মানুষের মৃত্যু তাকে কত সিগনিফিকেন্ট করে দিতে পারে।
সো এরকম আরো অনেক অনেক সিগনিফিকেন্ট ঘটনা আছে।
100 বছর পরে তাকে নিয়ে কথা বলতেছি আমরা। He died in 1917. It's almost 2017.
হয়তো বা ঠিক আমাদের মতো আরো পরবর্তী 100 বছর পরেও দেখা গেছে কেউ সেম এইভাবেই মিস্ট্রি বলবে, যে 200 বছর আগের একটা এরকম মিস্ট্রিয়াস ঘটনা আছে।
একদম।
যাই হোক, তো আলটিমেটলি তুই মানে দুই পর্ব ওয়েট করিয়ে এই ঘটনাটা সবাইকে শোনালি,
রাইট? তবে এই ঘটনা হয়তো এই ঘটনাটা এখানে শেষ, কিংবা আরো যদি আমি কিছু খুঁজে পাই বলবো, বাট ওই যে বললাম না রহস্যময় মৃত্যু, এটার পিছনে আমি লাগছি দোষ, আমি খুঁজে ছাড়বো কোথায় কোথায় কত রকম রহস্যময় মৃত্যু হয়, এবং আমার চেয়ে বেশি অ্যাক্টিভ আমার লিসনাররা অনেকেই আমার পেজে অনেক নাম সাজেস্ট করছেন, অনেকেই আরও শুনতে চাচ্ছেন এসব ব্যাপারে। প্লিজ কোনো রকম হেজিটেট করবেন না, অবশ্যই এই ধরনের কোনো খবর যদি আপনারা পান যে এই লোকটার রহস্যজনক মৃত্যু হয়েছিল, জাস্ট আমার পেজে কিংবা ডরের পেজে কিংবা সুমনের পেজে পাঠিয়ে দিন, উই উইল রিসার্চ অন দ্যাট।
আর সেই সাথে আপনার নিজেরও যদি কোনো ধরনের কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে থাকে, অথবা আপনার আশেপাশের কারোর সাথে ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ডরের এই যাত্রায় অংশগ্রহণও করতে পারেন। সো আজকের মতো আমরা স্কুল থেকে, স্কুল থেকে তো অনেক আগেই বিদায় নিয়েছি, আজকে
আরেকবার স্কুল থেকে,
স্কুল থেকে ছুটি নিয়েছি অন্ধকারে।
আর তোর প্রমিসটা করবি না
সামনের সপ্তাহে আরো একবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও কথা হবে?
তোর মানে ভয়, হন্টেড ভয়, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
রাত 2 বাজে প্রায়। যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, যারা এই নাটকীয় সব ঘটনার মধ্য দিয়ে কিছুটা হলেও ভয়ের স্বাদ পেয়েছেন, তাদের জন্য আমরা বলে রাখি পুরো পৃথিবীটাই অনেক অনেক বেশি কৌতূহলী। ভয় নিজের মনের মধ্যে, ভয় যুক্তিতে বাধা যায় না। যা আপনি বিশ্বাস করেন না সেই জগৎটাও অনেক বড়। আমরা শুধু একটা কথাই বলতে চাই, ডর, ডরে যেসব ঘটনা ঘটে তা যেমন বৈজ্ঞানিকভাবে সত্য নয়, তেমনি ভাবে অপ্রমাণযোগ্যও নয়। আমরা শেষ করতে চাই আজকের মতো, আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিপ্রিয়া, আমার টিম মেম্বার সুমন ও রেহান এবং ফাউন্ডে লোবানকে নিয়ে আরো একবার ফিরব। হতে পারে সেই ডরটি ধারণ করা হবে একেবারে আপনারই বাড়ির পাশে। ভালো থাকুন, শুভরাত্রি।
Listen, feel, and enjoy. ABC Radio FM 89.2. You will love it.